This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh.
Yes, friends, we just have one life, so keep it smile like this way. Okay, job shomoy hashte thakun karon ektai jibon hashtei hobe dukkho niye thakle ki cholbe ar ekhon je information ta dibo sei information ta pele apnar hamukher hashi ta aro onek chora hoye jabe ar seta hocche je 149 takay gb prepaid sim kinlei pacchen symphony b7 handset matro 1099 takay jate ache camera dual sim mp3 bluetooth ja ja dorkar shob kichu gb symphony er ek darun combination ei offer er notun সংযোগের যাবতীয় সুবিধা তো পাচ্ছেনই, সাথে থাকছে 50% বোনাস টক টাইম। সত্যিই দারুন এই অফারের বিস্তারিত পাওয়া যাবে পত্রিকায় অথবা www.grameenphone.com এ। ওকে, এন্ড বন্ধু সবাইকে আরো একবার ওয়েলকাম করছি উইকেন্ড স্পেশাল প্রোগ্রাম প্রাণব ভালোবাসার বাংলাদেশে। এই মুহূর্তে সাথে আছি আমি মেঘলা, এবং একটু পরেই বন্ধু জানেন যে যুক্ত হবেন আজকে গুরু এহতেশাম, এবং আজকের বিশেষ অতিথি বন্ধু ক্যাথরিন মাসুদ বলবেন তার জীবনের কথা। এবং অনেক বন্ধু অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেটা কমেন্ট দেখে এবং এসএমএস দেখে বোঝা যাচ্ছে। অনেক বন্ধু লিখেছেন, যেমন ইমরান হোসেন লিখেছেন যে ওয়েটিং ফর ইউ, অ্যান্ড রাশেদুল ইসলাম রাশেদ লিখেছেন যে উনি একটা অভিযোগ করেছেন যে আমি ওনার কমেন্ট কেন পড়ি না। ওকে, অ্যান্ড আরেকজন বন্ধু আছেন মোহাম্মদ মুকুল হাসান, উনি লিখেছেন যে আই লাভ বাংলাদেশ। এক্স্যাক্টলি, আই লাভ বাংলাদেশ অ্যান্ড উই লাভ বাংলাদেশ, এবং আমরা গর্বিত যে আমরা বাঙালি। এবং মোহাম্মদ সুলাইমান আছেন যে প্লিজ প্লিজ আপু এবং গুরু আমাকে ওয়েলকাম করো। ওকে, ওয়েলকাম করছি মোহাম্মদ সুলাইমান আপনাকে। এবং হৃদয় আছেন ঢাকা থেকে, লিখেছেন যে মেঘলা আপু আমার এক্সাম সামনে, আমার জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করি হৃদয় আপনার জন্য, কিন্তু আপনি পড়াশোনা বাদ দিয়ে প্লিজ আমাদের প্রোগ্রামটি শুনবেন না, অ্যান্ড এটা সবসময় গুরু রিকোয়েস্ট করেন এবং আমিও করছি, সো প্লিজ এটা একটু মাথায় রাখবেন। অ্যান্ড ইভা ইসলাম যুক্ত হয়েছেন, লিখেছেন যে অসম শো হবে অ্যান্ড আই লাভ ঢাকা FM। মোহাম্মদ সাইফুল ইসলামও আছেন, লিখেছেন লাভ ইউ গুরু অ্যান্ড মেঘলা আপু অ্যান্ড ঢাকা FM 90.4, অ্যান্ড ওনার বেস্ট ফ্রেন্ড কমলের কথাও লিখেছেন। এবং সাদ্দাম সজীব লিখেছেন আই লাইক দিস প্রোগ্রাম, অ্যান্ড জোনায়েদ আহমেদও যুক্ত হয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম মেঘলা আপু অ্যান্ড গুরু, ভালো আছেন কিনা এটা জানতে চেয়েছেন। অ্যান্ড সানিউল খানও যুক্ত হয়েছেন এবং লিখেছেন যে এত কমেন্ট মেঘলা আপি, দেখো এই শোটা কত ফেমাস বিকজ এই শোতে আছো তুমি, তুমি এবং গুরু এহতেশাম। এবং অবশ্যই সানিউল খান, আপনারা যদি না থাকেন তাহলে এই প্রোগ্রামটা কখনো এত ফেমাস হতো না। অ্যান্ড থ্যাংক ইউ আপনাকে এবং সব বন্ধুদেরকে। এবং এরই সাথে জানিয়ে দিচ্ছি বন্ধু যে আমাদের সাথে কিভাবে কানেক্টেড হবেন। আপনি কানেক্টেড হতে পারেন দুইটা ওয়েতে, একটা হচ্ছে SMS এবং একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। সো ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, ইচ্ছে করলে আপনি ওখানটিতে এসে কমেন্ট করতে পারেন, এবং আমাদের যে পোস্টটি আপলোড করা হয়েছে সেটাতে লাইক করতে পারেন, এবং ইচ্ছে করলে পোস্টটি আপনি আপনার অন্যান্য বন্ধুদের কাছে শেয়ারও করতে পারেন। আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4, এবং এই পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং এটি যে রিয়েল সেটি আপনি বুঝবেন যে এখানে লাইকিং এর পরিমাণ 1,32,000 প্লাস। তো এটি হচ্ছে আমাদের ঢাকা FM এর রিয়েল ফ্যান পেজ। এবং এখানে যে আজকে পোস্ট আপলোড করা হয়েছে সেখানে আছেন আমাদের অতিথি বন্ধু ক্যাথরিন মাসুদ, এবং এই পোস্টটিতে অনেক বন্ধু লাইক করছেন অ্যান্ড কমেন্ট করছেন। সো যারা এখনো কানেক্টেড হননি ফেসবুকে এবং কমেন্ট করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ এই পোস্টটিতে লাইক করুন এবং আপনার ভ্যালুয়েবল কমেন্ট গুলো করুন। এবং অবশ্যই আপনি SMS করতে পারেন, এবং সেটার জন্য আপনাকে যে নিয়মটি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটি জানতে চান বা আপনার যে কোনো জিজ্ঞাসা থাকতে পারে সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং এই মুহূর্তে আরো একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হলো বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো, মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। এবং আপনি তো আমাদেরকে ভিজিট করবেন যেভাবে সেটা তো জানেনই। আর যেসব বন্ধুরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন বা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের অতিথি বন্ধুর কথা শোনার জন্য, আমাদের গুরু কণ্ঠ শোনার জন্য, তাদেরকে আমি আর একদমই ওয়েট করাতে চাই না। এবং সবাই বুঝতেই পারছেন, এখন আমি ওয়েলকাম করব গুরু এহতেশাম। And Guru, welcome korchi apnake Pranab Bhalobashar Bangladeshe.
Dhonnobad Megha, ebong shei sathe dhonnobad janacchi shobai ke jara ei muhurte ekhon amader sathe jukto hoyechen desh ebong desher baire theke. Aaj jokhon amra ei onushthan niye kotha bolte jacchi, tokhon ektu chok pheralei dekha jay print ebong electronic media er kollane amra dekhte pacchi je amader samajer jonno, desher jonno ekta boro চাপটাঘাত বললেও হয়তো উত্তিক্তি হবে না, সেটি হচ্ছে ঐশী উপাখ্যান। বারংবার আমাদের স্টুডিওর মাধ্যমে আমরা যে কথাটি বলবার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে আমরা বারবার বলেছি যে আমরা অনেক বেশি চিন্তা করি মানুষের মানবীয় গুণাবলী নিয়ে। কোনো না কোনোভাবে মানবীয় গুণাবলীকে যদি আমরা অন্য একটু উচ্চতায় নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে এই দিন আমাদেরকে নতুন করে আর দেখতে হবে না, এ ধরনের উপাখ্যানের সাথে আমাদের কোনোভাবে আর পরিচিত হতে হবে না। তাই বন্ধুরা, আমার কাছে মনে হয়, আপনাদেরকে সাথে নিয়ে বলছি, অনুষ্ঠানের শুরু থেকে একটি কথা আমি বারংবার আপনাদের কাছে বলবার চেষ্টা করেছি যে দেশটাতে সবকিছু আছে, সবকিছুরই প্রাণ প্রাচুর্যে দারুণভাবে ভরপুর এ দেশ। যেটি প্রয়োজন সেটি হচ্ছে শুধুমাত্র নিজকে নিয়ে আত্মস্থ না থেকে এ দেশটাকে, সমাজটাকে দারুণভাবে ভালোবাসতে শেখা, পরস্পরকে ভালোবাসা, ভালোবেসে পরস্পরের হাতকে শক্ত করে ধরা। এবং এই মানবীয় গুণাবলীকে যদি সত্যি আমরা সেই অর্থে যদি এর পরিচর্যা করতে পারি, তাহলে হয়তো সেদিন খুব বেশি দূরে নয় যেদিনের স্বপ্ন আমরা দেখি, যে ভালোবাসার বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যেখানে আমরা এরকম একটি সংস্কৃতি তৈরি করার স্বপ্ন দেখি যেখানে পরস্পর পরস্পরকে ভালোবাসবে। তখন আমার মনে হয় না যে এই দিন, এই উপাখ্যান আমাদেরকে আর নতুন করে দেখতে হবে।
এক্স্যাক্টলি, যথার্থই বলেছেন গুরু এতেশাম সবসময়কার মতোই। এবং অনেক বন্ধু কমেন্ট করছেন, SMS করছেন যে কখন প্রোগ্রামটি শুরু হবে এবং কখন অতিথি বন্ধুর কথা শুনবেন এর জন্য। আর অনেকে প্রশ্ন অলরেডি শুরু করে দিয়েছেন অতিথি বন্ধুর উদ্দেশ্যে। সো আপনি যদি ওয়েলকাম করেন অতিথিকে এখনই, তাহলে প্রশ্নগুলো আপনার মাধ্যমে করতে চাই।
আমি আজকের অতিথি বন্ধু যিনি আজকের হট সিট অলঙ্কৃত করেছেন, তাকে আমন্ত্রণ স্বাগত জানানোর আগ দিয়ে একটি তথ্য খুব স্পষ্টত সবার কাছে পৌঁছে দিতে চাই। আজকের ক্যাথরিন মাসুদকে এখানে নিয়ে আনার জন্য, আপনাদের সাথে পরিচয় যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য, তিনি আসলে পরিচয়ের আর কোন রকম তাকে প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। কারণ তারেক মাসুদ সবকিছুর ঊর্ধ্বে রেখে যদি আমি শুধুমাত্র মাটির ময়না, রানওয়ে, মুক্তির গান, এ কয়েকটি শব্দ যদি আপনার সামনে উচ্চারণ করি, তাহলে হয়তো এক লহমায় এদের কীর্তির সাথে আপনি পরিচিত হয়ে যান, যে কীর্তির সমানভাবে ভাগিদার রেখেছিলেন তার যোগ্য সহধর্মিনী ক্যাথরিন মাসুদ। এবং আজকে এই ভালোবাসার বাংলাদেশে তার যুক্ত হওয়ার পিছনে একটি বড় কারণ আছে, সেটি হচ্ছে যে আমরা যে মানুষকে ভালোবাসার কথা বলি, আমরা যে দেশকে ভালোবাসার কথা বলি, আমরা যে পারিবারিক পরিমণ্ডলে পারস্পরিক ভালোবাসার কথা বলি, এই বিদেশিনী মহিলা আমাদেরকে দারুণভাবে কাছ থেকে সে ভালোবাসতে শিখিয়েছেন। ভালোবাসা কাকে বলে খুব চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমারই তো পার্সোনালি মনে হয় যে নাকি অন্য গ্রহের মানুষ যখন ভালোবাসা নিয়ে বিভিন্ন রকমের পৈশাচিক কাজ আমাদের সমাজে দেখছি, ঠিক সেই সময় এই ধরনের মানুষগুলো একজন মানুষকে ভালোবেসে পুরো দেশটাই তার নিজের করে নিয়েছেন। আমি শুধু ক্যাথরিন মাসুদ বলবো না, বিনয়ের সাথে বলছি দা ক্যাথরিন মাসুদ এখন আমাদের সামনে আমাদের হট সিট অলঙ্কৃত করেছেন। ক্যাথরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি।
অনেক ধন্যবাদ গুরু, আমি খুবই খুশি এখানে আপনাদের সাথে আজকে আমি থাকতে পারব।
এবং আপনি আমি জানি যে অনুষ্ঠান যখন আমরা শেষ করে নিয়ে আসবো ক্যাথরিন, তখন যখন আমরা টেক্সট নিতে থাকবো ইন্টারনেটের মাধ্যমে, আমাদের ডেডিকেটেড পোর্টের মাধ্যমে, এবং সেই সাথে যখন আমরা ফোন কল নিব, তখন আপনি বুঝবেন হয়তো আপনার এই ধরনের অভিজ্ঞতা অনেক হয়েছে। আমি যতদূর জানি তারিক মাসুদ নিজে চাইতেন যে সাধারণ মানুষের জন্য তিনি সিনেমা তৈরি করতেন বা গান লিখতেন বা এ ধরনের সৃষ্টিশীল কাজগুলো করতেন, এবং তাদের মন কি বলে, তার মন চাই কি, তার মন কিভাবে স্বপ্ন দেখতে পছন্দ করে, স্বপ্ন ভেঙে গেলেই বা সেই মনগুলো কিভাবে হাহাকার করে, সেই জিনিসগুলো নিজেই সিনেমা ফেরিওয়ালার মতো সেই মানুষগুলোর কাছে কাছে নিয়ে যেতেন, সেগুলো দেখাতেন এবং তাদের কাছ থেকে সে ধরনের ফিডব্যাক নিয়ে পরবর্তী সৃষ্টিশীল কিছু করবার অনুপ্রেরণা খুঁজে নিতেন। আপনি আজকেও কিন্তু একদম চাক্ষুষ, একদম দিব্য দৃষ্টিতে আপনাদের কাজ, আপনাদের কীর্তি এবং আপনাদের এক্সিস্টেন্স যে কত বেশি শক্তপোক্ত মানুষের হৃদয়, সেটিও আপনি দেখতে পাবেন আমাদের আজকের স্টুডিওর মাধ্যমে। এবং এটির মাধ্যম হবে হয়তো কিছুটা ভার্চুয়াল, সেটি হচ্ছে ফেসবুকের কমেন্টস এর মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে, কিন্তু আপনি সেই জিনিসটাও হয়তো ঠিক সেভাবেই আজকেও অনুভব করতে পারবেন। ক্যাথরিন, সময় নানি, কারণ সবাই দারুণভাবে তৃষ্ণার্ত আপনার জীবন, আপনার জীবনকে ঘিরে থেকে ঘিরে থাকা তারিক মাসুদ, এবং ফাইনালি আপনার একদম শৈশব থেকে আমরা শুনতে অ্যাকচুয়ালি পছন্দ করব, এবং এই জীবনের মধ্যে অনেক উত্থান পতন সবসময় সুরে বাসে বাজেনি, সে অর্থে সবকিছু আমরা আপনার কাছ থেকে শুনতে চাইব। ক্যাথরিন, দ্য প্ল্যাটফর্ম ফাইনালি ওপেন ফর ইউ, এবং আমরা চাইব যে একদম আপনি আপনার মতো করে, হয়তো কখনো এইভাবে বলা হয়ে ওঠেনি, আজকে আপনার জীবনের এই উপাখ্যানটা আমাদের আর্কাইভে সযত্নে লালন করব বছরের পর বছর। শুনি আজ ক্যাথরিনের কথা। শুরু হোক একদম আমেরিকা, শিকাগো, যেখান থেকে আপনার বেড়ে ওঠা, সেখান থেকে।
আমার জন্ম শিকাগো, এবং আমার মা আমার বাবা দুইজনই খুবই শিক্ষিত পরিবার থেকে এসছে। আমার বাবা শিকাগো ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, আমার মা ফ্যামিলি কাউন্সিলিং থেরাপিস্ট হিসেবে কাজ করতেন, এবং আমার এক ভাইও ছিল, আমরা এক ভাই এক বোন দুইজন। তো আর আমার মা বাবা অথচ আমার নানা, উনি বিচারপতি ছিলেন। আমার দুই মামা, তারাও প্রফেসর মানুষ ছিলেন। তো সব কিছু ক্ষেত্রে মানে ওই ধরনের একটা শিক্ষিত পরিবার থেকে এসেছি, যেখানে এক ধরনের প্রত্যাশাও ছিল যে আমরা একদিন ওই ধরনের মানে শিক্ষক হিসেবে,
স্বাভাবিকভাবে,
হ্যাঁ স্বাভাবিকভাবে আর কি। তাই হলো, আমার ভাই এখন প্রফেসর, ফিজিক্স এর প্রফেসর আমেরিকাতে। তবে আমি অনেক ছোটবেলা থেকে, সেই দুই তিন বছর থেকেই ছবি আঁকতাম, এবং এমন কি আমার প্রি স্কুলে যারা শিক্ষক ছিল তারা সবসময় আমার মাকে বলতো যে তোমার মেয়ে অনেক বড় প্রতিভা এবং একদিন সে শিল্পী হবে।
কিন্তু ক্যাথরিন, আপনার ফ্যামিলিতে তো এইসব ছিল না, মনে হয় এই ধরনের ট্র্যাডিশন?
না, এটা কোত্থেকে আসছে? আমার হাত হাত থেকে এগুলো বেড়ে আসছে, মানে জাদুর মতো, মানে কাগজে কলমে। তবে আমার মা তারপরও এগুলো কিছুটা হলেও একটু এনকারেজ করতো, এবং আমি নানান ভাবে মানে স্কুলের পর পরে বিভিন্ন ক্লাসে যেতাম, ছবি আঁকার ক্লাসে, পেইন্টিং এর ক্লাসে, স্কাল্পচার ক্লাসে ইত্যাদি। কিন্তু এগুলো এক্সট্রা ছিল, মূল ছিল যে স্কুলে পড়াশোনা ভালো করতে হয়, মার্কসটা ভালো করতে হয়। এন্ড সেগুলো দুইজনই, আমার ভাই আমি দুইজনই আমরা ভালো করতামই। ফলে ইউনিভার্সিটির সময় মানে ভালো ইউনিভার্সিটিতে গেলাম, এডমিশন নিলাম আইভি লিগে দুইজনই। তারপরে আমি ইকোনমিক্সে ওই ইকোনমিক্স এর বিভাগে ওখানে পড়াশোনা করেছি। পাশাপাশি আমার একটু স্বপ্ন ছিল যে ইউনিভার্সিটিতেও আমি কন্টিনিউ করবো আমার আমার শিল্পকর্ম। তাও হলো না, অনেকটা পিছিয়ে ফেলে এসেছিলাম। তবে আমার ইউনিভার্সিটি যখন আন্ডারগ্রাজুয়েট শেষ হলো, আমার তখন একটা ধারণা ছিল যে আমি একটা পিএইচডি ইয়েটা করব এক পর্যায়ে। কিন্তু মাঝখানে আমার একটা ইচ্ছা ছিল যে আমি গবেষণার কাজেই আমি ছয় মাস থেকে এক বছরে আমি কোনো এক মানে সো কল্ড তৃতীয় বিশ্ব দেশে ওখানে আমি থাকবো এবং ওখানে আমি আমার স্টাডিজটা কন্টিনিউ করব, কিছু ফিল্ড রিসার্চ যেটা বলে আর কি, সেটা করবো গবেষণার কাজে। সেই সূত্রে আমি বাংলাদেশে এসেছি। এর আগে আসলে মানে বাংলাদেশ সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না। আমি শুধু বলবো কয়েকটা এখানে অদ্ভুত কিছু কানেকশন ছিল। একটা হচ্ছে যে এমনিতে আমি 14 বছর বয়সে তখন আমার এক মামা ফুল ব্রাইট স্কলার হিসেবে কাঠমান্ডু ইউনিভার্সিটি ওখানে শিক্ষক হিসেবে ছিলেন, তো ওনার ওখানে আমরা বেড়াতে গেছিলাম আমি আমার মা,
তখন বয়স 14 মাত্র,
হ্যাঁ, আমার ভাই, আমি, আমার মা সহ আমরা তিনজনে গেলাম এবং ইন্ডিয়াতেও আমরা গেলাম। বাংলাদেশে আসেনি তখন, সেটা 1977 এরকম সময় হবে। তবে ওরকম একটা বয়সে আসলে মানে চোখ খুলে যায়, তো আসলে তো এটা একটা বড় একটা অভিজ্ঞতা রইল আমার। তারপরে থেকে আসলে আমার ইচ্ছা ছিল আবার এদিকে ফিরে আসবো, সাউথ এশিয়া থেকে দক্ষিণ এশিয়া দিকে। কিন্তু বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আরো অদ্ভুত কিছু মানে বা বাঙালি সমাজ যেটা বলা যায় কিছু কানেকশন ছিল আমার পারিবারিক ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমার আরেকজন মামা, বড় মামা, আমার নানার ভাই, সে কংগ্রেসম্যান ছিলেন, ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ছিলেন 1971 সালে যুদ্ধের সময়, এবং সে মুক্তিযুদ্ধের জন্য সে অনেক কাজ করেছে। বিশেষ করে সেনেটর কেনেডি সহ আরো কয়েকজন, তার মধ্যে সেও ছিল, একটা প্রস্তাব দিয়েছে কংগ্রেসে যে পাকিস্তানি মিলিটারি এইটা বন্ধ করে দেওয়া যেন। সে মানে মানে এই কয়েকজন মাত্র তাদের মধ্যে সে,
আমরা যতদূর জানি যে তখন আমাদের নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস যখন চেষ্টা করছিলেন এটি এটি জনমত তৈরি করার জন্য স্পেশালি কংগ্রেসম্যান কিছু সিনেটরদেরকে সাথে নিয়ে, তখন গুটি কয়েক সিনেটর বা কংগ্রেসম্যান এখানে হয়তো সাপোর্ট করেছিলেন এবং তারাও জনমত তৈরি করার চেষ্টা করছিলেন যাতে করে পাকিস্তানের এই ধরনের অনাকাঙ্ক্ষিত অযাচিত এই অত্যাচার যেন বন্ধ হয়। যদিও ফাইনালি আমরা সে অর্থে ভাগ্যবান হতে পারিনি, কিন্তু প্রচেষ্টা যারা ছিলেন তাদেরই একজন
আরেকটা জিনিস ছিল যে আমার নানা নিজে 1930s-এর 30 দশকের সময় সে আমাদের রবীন্দ্রনাথের সঙ্গে একটা সিটিং ছিল, মিট করেছে শান্তিনিকেতনে, এবং সে মানে সাংঘাতিক ভাবে মানে মুক্ত হলো এবং সেটা নিয়ে পরে অনেক লিখেছে। তো আমার নানার কাছ থেকে আমি শুনেছি ওই মিটিং এর কথা।
তার মানে বাঙালিয়ানার যে সূতিকাগার সেসব জায়গাগুলোতে অনেক আগেই আপনার এই রকম মানে এটা কি বলবো, অনেক ফরচুনেট আমরা যেভাবে আপনার যোগ তৈরি হয়েছিল,
যোগ তৈরি হয়েছিল আগে থেকে। ফলে মানে হয়তো ভিতর থেকে একটা টান ছিল
জি
বাংলাদেশের প্রতি, হতে পারে, বলা যায় না। যাই হোক, ওইভাবে আমি চলে আসছি বাংলাদেশে এবং আমি বাংলাদেশে ছিলাম প্রায় 1 বছরে যখন তারেক মাসুদের সঙ্গে পরিচয় হলো। তখন অলরেডি বাংলা ভাষায় কিছুটা হলো আমি মানে আমি কিছুটা হলো আমি শিখিয়েছি নিজে নিজে, মানে একটু বই পড়ে পড়ে মানুষের সাথে কথা বলে এভাবে মোটামুটি মানে আজকে যেভাবে আমি কথা বলতে পারি সাধারণভাবে, কিন্তু মোটামুটি আর কি। তবে আমরা তো সবসময় হাসাহাসি করতাম পরে তারেকের সাথে, বিশেষ করে কারণ শিক্ষিত মধ্যবিত্ত মানুষ কোনো সময় আমার সাথে বাংলায় কথা বলতে চাইতো না। তারা তাদের নিজেদের ইংরেজি মানে একটু প্র্যাকটিসের জন্য একজন বিদেশিতে,
কিন্তু ক্যাথরিনে যে বাংলা শেখা দরকার সেটা তারা ভাবতো না।
তো আমি দারওয়ান, বুয়া, রিক্সাওয়ালা তাদের কাছ থেকে।
এইটা কিন্তু এরকম কিছু ইনোভেটিভ মানে তথ্য আমি কিন্তু শেখার চেষ্টা করছি না ক্যাথরিন, সেজন্য ইংরেজি বলছি তা না, অ্যাকচুয়ালি এরকমই হয় মনে। হ্যাঁ, মেঘলা কি বলছিস?
এখানে অনেক বন্ধু কিন্তু কমেন্ট করছেন বাংলা কথা নিয়ে, বাংলা ভাষা নিয়ে। যেমন সজল লিখেছেন অনেক সুন্দর করে বাংলা বলছেন। আছেন ওকে আধুনিকা লিখেছেন ফিলিং এক্সাইটিং, এবং আরেকজন বন্ধু লিখেছেন আশিকুর রহমান আশিক, আপনি এত সুন্দর বাংলা বলতে পারেন, মানে ইটস আ কোয়েশ্চন। এবং কার্তিক লিখেছেন ক্যাথরিন মাসুদের কথাগুলো অসম। সাইফুল ইসলাম বিপ্লব লিখেছেন ওয়াও, ক্যাথরিন মাসুদ এত সুন্দর বাংলা বলতে পারেন, অবাক হলাম।
ক্যাথরিন অফ এয়ার এই কথাগুলোই বলছিলাম, যে একজন ক্যাথরিন একজন তারেককে সবাই জানে তাদের কাজের জন্য, কিন্তু ব্যক্তি ক্যাথরিন ব্যক্তি তারেককে জানা খুব বেশি জরুরি। এই যে অনেকে মানে অনেক অলরেডি কিন্তু স্রোত বইতে শুরু করেছে আমাদের সার্ভারে, ফেসবুকে কমেন্টস বা আমাদের ডেডিকেটেড পোর্টে কমেন্টস এর মাধ্যমে সবাই কিন্তু এই জিনিসগুলো হঠাৎ করে যেন আবিষ্কার করছে নতুন করে। কিন্তু ক্যাথরিন কিন্তু এইরকমই, যার মধ্যে অ্যাকচুয়ালি ডালপালা মেলা শুরু করেছে একদম ছোট্টবেলা থেকে, তখন শৈশব বা কৈশোরের সন্ধিক্ষণ বলা যায় ক্যাথরিন। সেই সময় কাঠমান্ডু ইউনিভার্সিটিতে আসা, এই সাবকন্টিনেন্টে ভ্রমণ করার সুযোগ পাওয়া, মামার এই দেশটার জন্য যে দরদ যে টান, এই দেশটাকে বাঁচানোর তাগিদে সেইটা আপনাকে ছুঁয়ে যাওয়া, একটা নারীর টান কিন্তু এইভাবে তৈরি হয়েই গেছে অনেক আগে। এবং ফাইনালি আপনি ডিসিশন নিয়েছিলেন যে এই দেশে আপনি আসবেন আপনার রিসার্চের একটি পার্ট হিসেবে, এবং ফাইনালি আপনি এই দেশে আসলেন। এবং আসার পরে যে মানুষটাকে ভালোবেসে দেশটাই নিজের করে নিলেন, সে তারেকের সাথে প্রথম যে সাক্ষাৎ সেটা একটু শুনবো আপনার কাছ থেকে।
তার আগে আমি মানে কিভাবে তারেকের সঙ্গে
জি জি
পরিচিত হলো,
মানে প্রেক্ষাপটটা তৈরি হলো,
সেই
প্রেক্ষাপটটা একটু শুনি।
কারণ আমি বাংলাদেশে যখন আসছি তখন কেমনি ভাবে হয়তো সেই শৈল্পিক জীবনে আমি ফিরে এসেছিলাম এবং ছবি আঁকার আবার শুরু হয়েছে, এবং আমি বাংলাদেশের চিত্রশিল্পীদের নিয়ে আমি আগ্রহে পড়েছি। তখন শিল্পী এস এম সুলতানের কাজের সঙ্গে এর সাথে পরিচিত হলাম। তো ওনার বিশাল মানে বড় ক্যানভাসের পেন্টিং দেখে খুবই মুগ্ধ হলাম, এবং আমি আমার একটা ইচ্ছা ছিল ওনার সঙ্গে একটু পরিচিত হওয়ার। আমার আরেকজন আমার মনে হয় আরেকজন একটা বড় প্রভাব ফেলেছে আমার ব্যক্তি জীবনের উপরে বাংলাদেশে আসার পরে, তার কথা না বলেও পারবো না, সেটা হচ্ছে কবি আহমেদ সোফা। তো সোফা ভাই আমার পরিচয় করিয়ে দিলেন সুলতান ভাইয়ের সঙ্গে। তারপরে সোফা ভাই আমাকে বলেছে যে আরেকজন আছে, একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা, সে এস এম সুলতানের উপরে একটা প্রামাণ্যচিত্রে কাজ করছে। তো আমাকে তারেকের সঙ্গে সেই সূত্রে আমাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছিল। একদিন আমাকে দেখেছে, একটা বাড়িতে থাকতো সোফা ভাই সেই সময়, এটা হচ্ছে 1987 এর দিকে, সেটা ছিল ফার্ম গেটে ইন্দিরা রোডে, দুই ছিল টু ইন্দিরা রোড আমার মনে আছে ঠিকানাটা। তখন আজকে ফার্ম গেটে যেরকম গিস গিস করে মানুষ নিয়ে সেরকম ছিল,
পরিত্যক্ত বাড়িগুলোর মতো নেই।
হ্যাঁ, এটা পরিত্যক্ত বাড়ি যেটা এখন একটা শপিং সেন্টার হয়ে গেছে। তো সেইখানে ডাক্তার মুফিজ চৌধুরী একজন সাবেক মন্ত্রী, ওই বঙ্গবন্ধু মানে
শেখ মুজিবের সময়
প্রথম আওয়ামী লীগ গভর্নমেন্ট উনি মন্ত্রী ছিলেন, উনি ওখানে রিটায়ারমেন্ট নিয়েছে। ওনার বাড়ি ছিল গুলশানে, কিন্তু ওখান থেকে সে প্রেফার করতেন এখানে থাকতো এই ইন্দিরা রোডের যে পরিত্যক্ত বাড়িতে। তো উনি থেকেছেন এবং উনি একা থাকতে চাইতেন না, ওনার কিছু কয়েকজন সাথী নিয়ে থাকতেন।
সাংস্কৃতিক পরিমণ্ডল অনেক পছন্দ করতেন,
একটা পরিবেশ উনি তৈরি করতে চাচ্ছিলেন, এক ধরনের বোহিমিয়ান পরিবেশে থাকতে চাচ্ছিলেন। সেই জন্য সোফা ভাইকে যেমন একটা জায়গা দিয়েছেন, একটা ঘর দিয়েছেন ওই বাড়িতে, আরেকটা ঘর থাকতো হচ্ছে তারেক মাসুদ। তো সোফা ভাই আমাকে একদিন দেখেছে ওখানে, আমার মনে আছে সেদিন, এটা যদিও 25 বছর আগে কথা, মনে হয় এটা কালকে গতকালের মতো। সেদিন হালকা বৃষ্টি পড়ছিল।
ক্যাথরিন মেঘলাও কিন্তু কম রোমান্টিক না, যখনই হালকা বৃষ্টি প্রথম দেখার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে যে ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছে এখন, দিস ইজ কোয়াইট রিলেভেন্ট। থ্যাংকস মেঘলা। ক্যাথরিন চলে যাচ্ছে, হালকা বৃষ্টি পড়ছিল সেই মুহূর্তটা থেকে,
একটু হালকা বৃষ্টির আওয়াজ যদি শোনা যায়,
একটু বৃষ্টির আওয়াজ, একটু বৃষ্টির আওয়াজ, একটু বৃষ্টির আওয়াজ। আসলে ক্যাথরিন মানে আমি নিজেও আবেগপ্রবণ হয়েই পড়ছি, যে ভালোবাসার আসলে কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, ভালোবাসার নির্দিষ্ট কোনো বাউন্ডারি হয় না। যে ক্যাথরিন আমেরিকার শিকাগোতে যার বেড়ে ওঠা, তারপর ঢাকা, শিকাগো টু ঢাকা অনেক লম্বা একটি পথ, তার কাছে ভালোবাসা যেভাবে ছুঁয়ে যায়, 25 বছর আগের ঘটনা মনে হচ্ছে যেন সেই দিনে হয়েছে। একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে মানুষটি থাকে, যে কিশোরীটা থাকছে, তার নাম হয়তো ফাতিমা, তার মধ্যেও কিন্তু ভালোবাসা একইভাবেই ছুঁয়ে যায়। শুনি।
আর বৃষ্টি আর ভালোবাসার এটা তো সম্পর্ক আছে।
একদম একদম। ক্যাথরিনের জন্য, দিস ফর ইউ। আমরা চেষ্টা করছি ক্যাথরিন।
ঝড় বৃষ্টি হলো,
গুড়ি গুড়ি ছিল, তাই তো? গুড়ি গুড়ি বৃষ্টি
ঠিকই, যদিও হালকা বৃষ্টি ছিল, কিন্তু একটা ঝড় ফেলেছে আমার জীবনের উপরে সেদিন। কারণ সেদিন তারেকের সঙ্গে পরিচয় তো বেশি কথা হয়নি, কিন্তু যে মানে অল্প কথা মধ্যে, কারণ আসলে সোহবাই তো অনেক মানে বেশি কথা বলতেন, তো মানে খুব চমৎকার চমৎকার কথা বলতেন, অনেক জ্ঞান ছিল আমার। সোহবাই তো বেশিরভাগ কথা বলছিল, কিন্তু মানে আমি তারেকের চোখে আমি দেখতে পারি আমার যে একই রকম যে চোখের মধ্যে যে একটা হাসি থাকে, সেটা কিন্তু তারেকের চোখের মধ্যে আমি দেখতাম, যে সে সোহবাইকে মানে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। তার পাশাপাশি মানে তার কথা শুনে মানে তার একটু মানে মজা করার একটা মানে অনুভূতি ছিল আর কি।
This track was downloaded from fusionbd.com.
তো এইটা তারপরে কিছু কথাও হলো, আমার যেটা মনে হলো যে এখানে আমি একজন মানুষকে পেয়েছি যার সঙ্গে আমি যে কোনো কথা আমি বলতে পারি, মানে যে কোনো শেয়ারিং আমি করতে পারি, সেরকম একটা মানে প্রাথমিক পর্যায়ে যদিও পরিচয় সেরকম হলো
একদম প্রথম সাক্ষাতে। ক্যাথরিন, তাহলে ইংরেজিতে যে শব্দটা শিখিয়েছেন আপনারা, পাশ্চাত্য থেকে শিখেছি বহু কষ্ট করে, লাভ এট ফার্স্ট সাইট,
সেরকমই তো ছিল। এবং এটা আসলে পরে পরবর্তী পর্যায়ে হতে বুঝে গেছে যে এটা মানে দুই দিক থেকে,
প্রথম দর্শনে প্রেম ছিল দুই দিক থেকে। আরেকবার বৃষ্টি। তারপর বলছিলেন যে স্পেশালি তারেকের চোখে যে কৌতুক কৌদীপ্যক এরকম একটি ভাষা, আহমেদ সভাকে একটু ওনাকে অনেক সম্মান করেন, বাট একটু একটু মজা করা এইসব, সেইটা আপনাদের দুইজনের মধ্যে একটা একটা কানেকশন
তৈরি হয়েছে। খুব মজা মজা কথা বলতো। তো তারপরে তো প্রায় প্রতিদিনই আসলে সোহবাই, মূলত সোহবাই তো আমাকে প্রতিদিনই কল করত, সে 4:30 দিকে কল করত যে ক্যাথরিন চলে আসো, আজকেও চলে আসো। তো আমি যেতাম এবং আমরা আড্ডা মধ্যে আবার বসতাম এবং বিভিন্ন বিভিন্ন মানুষ আসত, ঘুরে যেত, বিশেষ করে মানে শিল্পী সাহিত্য মানে ওই ওই ধরনের মানুষ ইয়ে ব্যাকগ্রাউন্ড থেকে, এবং অনেক যারা বড় শিল্পী বড় সাহিত্যিক মানে পড়ে হয়তো তারেক সেই সময় বেশ তরুণ বয়সে, এবং তারেকের যে আশেপাশে যারা কাজ করত চলচ্চিত্রের কাজী যারা যুক্ত ছিল তারা আসতো, তো মানে প্রতিদিন হয়তো তারেকের সাথে অল্প একটু কথা হতো 5-10 মিনিট। তাতে মানে প্রতিদিনই আমি ভাবতাম না ঠিকই, প্রথমে যে আমার একটা ধারণা ছিল তার সম্পর্কে সেটা ঠিকই ছিল, যে আসলে আমাদের অনেক, যদিও দুই জগৎ থেকে আসছি কিন্তু আমাদের অনেক মানে মিল হয়তো ব্যক্তিগত ভাবে আছে আমাদের নিজেদের চরিত্রের ক্ষেত্রে বা যে কারণে হোক,
দর্শনের ক্ষেত্রে,
হ্যাঁ দর্শনের ক্ষেত্রে, জীবন দর্শনের ক্ষেত্রে। এবং যে কবিতা তারেক পছন্দ করত, ভালো লাগতো, ভালোবাসত, সেই কবিতা আমিও ভালোবাসতাম, মানে এরকম জিনিস আমরা আবিষ্কার করতাম কথা বলতে বলতে। ইয়েটস এর কবিতা যেমন বা জীবনানন্দ দাশের কবিতা, এই সব মানে বিষয় নিয়ে হয়তো আলাপ তালাপ হতো এভাবে এমনিভাবে। তো এক পর্যায়ে আসলে আমার তখন ভিসা শেষ হয়ে যাচ্ছিল, এমনিতে আমার চলে যাওয়ার প্ল্যান ছিল মাসখানেকের মধ্যে। তখন যখন আমাদের পরিচয় হলো তখন জুলাই মাস ছিল, 29 জুলাই। তারপরে আমার বোধহয় সেপ্টেম্বরের 1st বা 2nd উইকে আমার চলে যাওয়ার কথা, তো আমি দেখলাম যে আমি পিছিয়ে দিচ্ছি এবং মানে নিজেকে ওইভাবে হয়তো মানে বোঝার চেষ্টা করছিলাম যে না আসলে আমার কাজের কারণে পিছিয়ে দিতে হবে,
নিজের সাথে চলছিল এইসব যে না আমি আসলে মনেকে সেভাবে প্রাধান্য দিচ্ছি না, কাজের প্রয়োজনে আমি পিছাচ্ছি, কিন্তু মন বলছে অন্য কথা।
তো একদিন যেটা হয়তো বলা যেতে পারে আমাদের ফার্স্ট ডেতে, তারেক আমাকে দেখেছে একটা এক্সিবিশনে, সময় নামে একটা গ্রুপ ছিল যেটার সাথে ছিল যেমন ঢালিয়াল মামুন এবং আরো অনেকেই, মানে ওই চার পাঁচজন মিলে ওরা ছিল, শিশির ভট্টাচার্য আরো অনেকে ছিল। তাদের একটা এক্সিবিশন ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তো আমরা একসঙ্গে গেলাম পাবলিক বাসে জাহাঙ্গীরনগরে, এবং যেতে যেতে অনেক মজা মজা গল্প, ফিরতে ফিরতে আমরা আবার গল্প করেছি, এবং মানে এক পর্যায়ে তারেক বলেছে আসলে আমার বাস থেকে নেমে যাই। হ্যাঁ, তখন মিরপুর রোডে আমি নেমেছি এবং আমি তখন লামাতিতে থাকতাম, তো গাড়ি মানে গাড়ি বলতে কিছুই ছিল না তখন, প্রাইভেট কার, আজকাল যেরকম জ্যাম ট্যাম থাকে সন্ধ্যার সময় হাতে জানা রাস্তায়, তখন রাস্তা ফাঁকা থাকতো, কয়েকটা রিক্সা ছাড়া মানে গাড়ি ঘুরি তো আমরা হেঁটে যাচ্ছিলাম এবং হাতে হাতে কথা বলছিলাম, মানে এই যে সন্ধ্যাবেলায়
আমি আমার বন্ধুদের মানে হৃদস্পন্দন আবার শুনতে পাই স্টুডিওতে বসে থেকে, ওরা অনেকেই ভাবছে যে আমি যখন প্রথম ডেটে যাই আমার 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 ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করতে যায়, যেটাকে আমরা বাংলায় চমৎকার একটি শব্দ আছে শৃঙ্গার, নিজের মতো করে নিজেকে সাজাই, আয়নাকে বারবার দেখি যে সব ঠিকঠাক আছে, তো এরকম প্রিপারেশন কি চলছিল তারেকের সাথে প্রথম এক্সিবিশনে যাওয়ার আগে যখন তারেকের সাথে দেখা করতে আসেন?
মানে ঠিকঠাক মতো সেটা আমার আসলে মনে নাই, মানে আমি শাড়ি পরিনি সেটা আমার মনে আছে, আমি হয়তো মানে এমনি সালোয়ার কামিজ পরেছি, মানে সেই সময় তো আমরা আমাদের তো ওরকম সাজিয়ে নেওয়ার মানে অভ্যাস ছিল না, এবং এমনকি সে ইয়েরও ছিল না, আমার তো যে জায়গা থাকতাম সেরকম ভালো আয়নাও ছিল না।
তারপর গাড়ি থেকে নেমে পড়া,
ভালো তারপরে গাড়ি থেকে নেমে পড়ে হেঁটে হেঁটে আমার গল্প করতে করতে যাচ্ছি, এবং এক পর্যায়ে আমার মনে হয় ওরকম মানে প্রশ্ন তুলেছে যে কবে যাচ্ছ, এবং তারেক ওরকম একটি ইঙ্গিত দিয়েছে যে মানে তুমি আরো কিছুদিন থাকতে পারবে না, সেরকমই তো এইভাবে চলেছে। কিন্তু এইখানে আমি একটু যোগ দিব যে আসলে তো মানে যতটা আমাদের ব্যক্তিগত সম্পর্ক ওইভাবে মানে পরিচয় মানে পরিচয় হয়েছে এবং এগিয়ে যাচ্ছিল আমাদের ব্যক্তিগত ভাবে, কিন্তু পাশাপাশি আমাদের একটা কাজের একটা সম্পর্কও ছিল, সেটা ছিল হচ্ছে যে সেই সময় তার এক ওই এস এম সুলতানের উপরে যে ডকুমেন্টারি কাজটা করছিল সেটা মানে শেষ পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছিল, এবং এর নিজি ভার্সনটাও করেছিল মানে করার চেষ্টা করছিল, ওইটার জন্য আমাকে থাকাটা প্রয়োজন ছিল, সে আমার সাহায্য চেয়েছে, এই যে বিশেষ করে এই যে ন্যারেশনটা থাকবে সাবটাইটেল না ন্যারেশনটা যেটা পরে আলমগীর কবির উনি পড়েছেন, তো এই এই কাজেও আমি একটু মানে যুক্ত হয়ে গেলাম এই প্রজেক্টের সাথে, এবং মানে সেটা যতটা মানে তারেক মাসুদকে ভালোবাসি বলে সেটা সাথে মানে বিষয়টা নিয়েও আমার বেশ আগ্রহ ছিল যে সুলতানকে নিয়ে যে কাজ করছে, ফলে মানে আমাকে খুব সহজে মানে কনভিন্স করেছে যে ঠিক আছে আমি আরো কিছু দিন থাকি, এবং মানে আসলে পরবর্তী পর্যায়ে যখন আমাদের মানে আরো মানে আমরা আমাদের বিয়ে পরে যে জীবনটা জীবনযাত্রা যেটা নিয়ে এগিয়ে চলছিলাম সেটা সেটাও দেখে গেছে যে একই রূপে মানে এই যে পাশাপাশি যে ব্যক্তিগত ভালোবাসাটা এবং কাজে
ভালোবাসার আদান প্রদানটা
আদান প্রদানটা হয়েছে।
কিন্তু আমরা মিরপুর রোডের জায়গা থেকে আসতেই যাচ্ছি না, ওইখানে মনে হয় আরো কিছু কথা ছিল যে কথাগুলো এখনো শোনা হলো না। তারেক বলছিলেন আসলে পক্ষান্তর উনি চাচ্ছিলেন যে আরো বেশি করে কাজের বদলতে হোক আর যেভাবে হোক ক্যাথরিনের সঙ্গটা আরো বেশি করে পাওয়া যায় কিভাবে। ক্যাথরিনও ভাবছিলেন যে কাজ তো কাজের জায়গায় থাকবেই, কাজ তো চলতেই থাকবে, তারেক মানুষটার সাথে আরো দু দণ্ড সময় যদি বেশি পার করা যেত, আরো কি কথাবার্তা এরকম কিছু হয়েছে?
আমার মনে হয় তার চেয়ে বেশি কাজ হয়েছে আমেদ সোফার মাধ্যমে, কারণ সোফা ভাই আসলে এক ধরনের ষড়যন্ত্র করছিল পিছনে পিছনে, যে আমাদেরকে মানে দুইজনে একসাথে নিয়ে আসা আর কি। আমার যেটা মনে হয়
আমেদ সোফার মতো কবি মানুষ যখন ষড়যন্ত্রের পেছনে থাকে সেখানে তো আগুন ধরতে বাধ্য।
তো যেমন মানে পরে আমরা মানে যখন মানে আমরা খোলাখুলি আমরা কথা বলতে পারছিলাম নিজেদের সাথে, তখন আমরা বুঝতে পারতাম যে একই কাণ্ড সে করেছে আমার সাথে এবং তারেকের সাথে। সেটা হচ্ছে যে একদিন সে বলেছে আমাকে যে আমার মনে হয়
এইভাবেই কথা বলতেন, এইভাবেই কথা বলতেন,
আমার মনে হয় তারেক তোমার সঙ্গে প্রেমে পড়েছে।
বন্ধুরা কোনোভাবে মিসগাইড হওয়া যাবে না, এখন যে টোনালিটিটা শোনা গেল ক্যাথরিনের কণ্ঠে সেটি হচ্ছে যে অনেকটাই অনুকরণ আহমেদ সোফা, আমাদের প্রথিত দশা একজন কবি। আরেকবার ক্যাথরিন, এটা একদম আমার কাছে মনে হচ্ছে একদম মানে অনেকখানি মনে হচ্ছে ওনার মতো করে, প্লিজ আরেকবার যেভাবে আপনাকে বলেছিল
ক্যাথরিন, আমার মনে হয় তারেক তোমার সঙ্গে প্রেমে পড়েছে।
একই কথা হয়তো,
একই কথা তারেককে বলেছে, এবং মানে তারেককে ওইভাবে মানে গভীর রাতে তারেককে ঘরে ঢুকে
এনভায়রনমেন্ট তৈরি করে,
যে তারেক
আমার মনে হয় আবার
তোমার সাথে আমার একটা কথা আছে এরকম ভাবে। তো পরে আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করতাম, কিন্তু আসলে মানে ওই আহমেদ সাহেব যেটা অলরেডি আমাদের মাথার মধ্যে ছিল, যেটা ঘুরছিল এই যে একটা আকর্ষণ, সেটা সে আরো স্পষ্ট করে দিয়েছে,
ট্রান্সলেট করে দিয়েছে,
হ্যাঁ একটা ট্রান্সলেট করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে আমাদের জন্য। এবং আমার মনে হয় এই জন্য আসলে অনেক অল্প সময়ের মধ্যে সম্পর্ক
হয়তো মোহনায় আসতে একটু সময় লাগতো, দুই স্রোতধারার একটু তাড়াতাড়ি আসছে আহমেদ সোফার,
একটু সময় লাগতো এবং সময় হতে হতে হয়তো আমি চলে যেতাম। মানে আমার
আসলে অনেক ক্ষেত্রে প্রেমময় সম্পর্কটা ঠিক ব্রিজ আপ হয় না,
কারণ আসলেই তো আমার ভিসা এক্সটেনশন অলরেডি বাই দ্যাট টাইম
চারবার
হয়ে গেছে, অনেক বড় চ্যালেঞ্জ। এবং আমাকে এমন পর্যায়ে গেছে যে কলকাতা যে ওখান থেকে ভিসা নিয়ে আসতে হলো আর কি।
ক্যাথরিনের এমনি টাইটেল কি, ক্যাথরিন মানে বৈবাহিক সম্পর্কের আগে ক্যাথরিনের টাইটেল কি ছিল?
শাপির ছিল আমার নাম,
ক্যাথরিন
শাপির,
শাপির। আহমেদ সোফাকে আমাদের স্টুডিও থেকে অনেক অনেক বড় ধন্যবাদ যে ক্যাথরিন সোফিয়ারকে ক্যাথরিন মাসুদ বানাতে অনেক বড় ভূমিকা রেখেছেন। হ্যাঁ ক্যাথরিন, তারপর
তারপরে তো মানে আমরা আসলে এক পর্যায়ে মানে বুঝে গেছে মানে যে আমাদের ওরকম মানে প্রেম এর সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা কি বলবো?
না সেটাই তো শুনবো, আমরা তো একদম এতক্ষণে যে যেমন ক্যাথরিন দুধ জাল দেয় না যে কখন মোটা করে সর পড়বে, সে সর দিয়ে ঘি বানাবে, তারপর গরম গরম ভাত নিয়ে আমি ঘি নিয়ে খাইতে বসবো, বিষয়টা এরকম। এতক্ষণ তো পুরো এলিমেন্ট গুলো ছিল, আমরা এখন একদম এক নিবিষ্ট চিত্ত বসে আছি সেই মুহূর্তটা শোনার জন্য যেখানে ভালোবাসা অ্যাকনলেজ হয়েছিল দ্য ভেরি ফার্স্ট টাইম।
ওয়েল অনেক রাত ছিল একদিন, এবং আমার মনে হয় আমার ভিসা টেনশনে ওই কারণে আমাকে কথা বলতে হয় তারেকের সাথে এই বিষয় নিয়ে, মানে
যেহেতু চারবার অলরেডি এক্সটেন্ড করেছে।
হ্যাঁ হ্যাঁ, তো আমি তারেককে ফোন করলাম, আমি বললাম তারেক আসলে তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, তোমার সাথে একটু কথা বলতে হবে। তো তারেক সঙ্গে সঙ্গে বুঝেছি আমি কি বলছি। তো আমি বলছিলাম যে কালকে কোন এক সময় আমরা মানে আলাদা ভাবে ইন্দিরা রোডে না অন্য কোথাও আমরা মিট করে কথা বলি।
আমি একটু আমাদের এই কমার্শিয়াল ঘরানায় ক্যাথরিনকে এইখানে একটা ছোট্ট করে কমা দিচ্ছি। বন্ধুরা ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পর ফিরে আসব। আপনারা তো পালস টের পাচ্ছেন, হার্টবিট টের পাচ্ছেন যে কোন জায়গায় গিয়ে পৌঁছেছি আমরা। আমরা এমন একজন মানুষের ভালোবাসার ঘটনা শুনছি যে মানুষটি তাকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু এত বেশি জীবন্ত হয়ে উঠেছেন। ক্যাথরিন আপনার কি মনে হচ্ছে না যে অনেক বেশি জীবন্ত হয়ে আছেন তারেক আজকে এখন এই মুহূর্তে এই স্টুডিওতে?
Yes,
এবং এই জীবন্ত করার পেছনে সমস্ত কৃতিত্ব আপনাদের যারা আমাদের সাথে আছেন। আপনারা আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডিতে আপনাদের কমেন্ট শেয়ার করুন, লাইক দিন এবং আমরা ক্যাথরিনকে জানিয়ে দিই যে তার এই জীবন্ত করে তোলার পেছনে তার তারেককে তার কাছে নামিয়ে নিয়ে আসা, তার কাছে নিয়ে আসার জন্য আমরা সবাই একসাথে আছি ক্যাথরিন। এবং ভালোবাসার আসলেই কোন ব্যাখ্যা বা শব্দ হয় না। আমি যখন এইভাবে কথা বলছি যে ক্যাথরিন, যার গায়ের রং উজ্জ্বল বর্ণ, গৌরবর্ণ বলতে যাকে বুঝি, যার কমপ্লেক্সন, যার গেট আপ বলে দিচ্ছে সে ওয়েস্টার্ন কোন কান্ট্রি থেকে এসেছে, কিন্তু সে পুরো দস্তুর বাঙালি। ভালোবাসার কথা যখন বলছি তখন তার প্রিয়তম মানুষটির কথা বলছি। আমার আপনার মতো তারও কিন্তু চোখ লাল হয়ে উঠেছে, চোখের কোণে পানি ঝিলিক মারছে। বন্ধুরা, এই কথাগুলো এই কারণে আমি বলি যে এগুলো দেখার সুযোগ আপনাদের হয় না, আর এই কথাগুলো এত এই কারণে এত স্পষ্টতে বলি যে ভালোবাসার আসলেই কোনো সংজ্ঞা হয় না, ভালোবাসাকে কোনোভাবেই সীমায়িত করা যায় না। আপনাদের লাইক এবং কমেন্টস পড়তে থাকুক এই মানুষটির সাথে আপনারা আছেন সেটি বোঝানোর জন্য, এবং আপনাদের কমেন্টস নিয়ে বিরতির পর বেশি বেশি আপনাদের কমেন্টস নিব, নিয়ে আবার ক্যাথরিনের সাথে শুরু করব সেই ঘটনা যেখানে ক্যাথরিন বলতে যাচ্ছে যে তার কতদিন আর এভাবে ভিসা এক্সটেন্ড করতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে। ফাইনালি তারিক মাসুদও রাজি সেই ব্যাপারে কথা বলতে, কি কথা হয়েছিল সেটি শুনব।
Okay, বন্ধু, আপনারা টেক্সট করতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন, এবং আমি বিরতি নেওয়ার আগে অবশ্যই আপনাদের কিছু কমেন্টস তো অবশ্যই পড়ব। এবং তার আগে জানিয়ে দিচ্ছি যে বন্ধু কিভাবে আমাদের কাছে আপনি কমেন্ট করতে পারবেন এবং টেক্সট লিখতে পারবেন। আমাদের ফেসবুকের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, আপনি ওখানটিতে আপনার কমেন্ট করবেন, এবং অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং এটা যে আমাদের ঢাকা এফএম এর রিয়েল ফ্যান পেজ, সেটা আপনি বুঝবেন এইভাবে যে এখানে লাইকিং এর পরিমাণ হচ্ছে 1,32,000 প্লাস। সো এটাই হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল ফ্যান পেজ। তো এখানটিতে এসে আপনি লাইক করবেন, এবং এখানে দেখছেন যে আমাদের একটা পোস্ট আপলোড করা হয়েছে, এবং আজকে আমাদের অতিথি বন্ধুর ফটো দেওয়া আছে। তার নাম হচ্ছে ক্যাথরিন মাসুদ, যিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার, সম্পাদক ও সঙ্গীত পরিচালক। এবং সবাই জানেন যে স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা প্রয়াত তারিক মাসুদের সহধর্মিণী তিনি, এবং তার কথাই আজকে আমরা শুনছি এবং শুনবো। আরো অনেক কিছু শোনার বাকি আছে। সো বন্ধু, আপনি এই পোস্টটিতে লাইক করুন এবং কমেন্ট করুন এবং SMS করুন আমাদেরকে 16260 তে। এবং আরমান লিখেছেন যে আমার আজকের প্রাণ ভালোবাসার বাংলাদেশটা অসম লাগছে। দিলীপ চন্দ্র রায় লিখেছেন, ক্যাথরিন মাসুদের মতো আমেরিকানদের মুখে এত সুন্দর বাংলা শোনার পর নিজের বাংলা ভাষাটাকে অনেক সার্থক মনে হচ্ছে। আজ মনে হচ্ছে 52 ভাষা আন্দোলনের ভাষা শহীদদের রক্ত অনেক বেশি সার্থক। ওকে, আছেন আমাদের সাথে সোহরাব হোসেন, লিখেছেন ওকে প্লেগ্রাউন্ড মিউজিকটা ভেরি নাইস, ওকে থ্যাংক ইউ। অ্যান্ড বাবু লিখেছেন সেম কথাটাই, মিউজিকটা ওনার অনেক ভালো লাগছে। এবং ফারহিনা লীনা লিখেছেন, কি করে এত সুন্দর করে বাংলা বলতে পারেন, জাস্ট আনবিলিভেবল। অ্যান্ড লিখেছেন সবুজ কিং যে ক্যাথরিন মাসুদের ফটোটা অনেক সুন্দর। অ্যান্ড সুজন লিখেছেন যে ফিলিং মাই লাভ ক্যাথরিন মাসুদের ভালোবাসার কথা শুনে। অ্যান্ড রবিন হোসেন লিখেছেন যে ওকে, উনি থ্যাঙ্কস দিয়েছেন আমি এত সুন্দর একটা প্লে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে করেছি এর জন্য। ওকে, অ্যান্ড আনিস লিখেছেন খুবই এক্সেলেন্ট একটা শো হচ্ছে। শাওনও আছেন, লিখেছেন যে ক্যাথরিন শি ইজ রিয়েলি নাইস উমেন। ওকে, আলামিন আছেন, লিখেছেন যে ক্যাথরিন মাসুদ কি সুন্দর করে বাংলা বলছেন। বড়ুয়া সুমন আছেন, লিখেছেন যে সুইট, এত সুন্দর বাংলা কথা বলতে পারেন ক্যাথরিন মাসুদ, আমরাও এত সুন্দর করে বাংলা বলতে পারি না। ওকে, অ্যান্ড বাপ্পি আবারও যুক্ত হয়েছেন, লিখেছেন যে ক্যাথরিন মাসুদ আপুর ফটোটা অনেক অনেক বেশি নাইস। অ্যান্ড সাইফুল ইসলাম বিপ্লব আছেন, লিখেছেন যে উই আর মিসিং তারেক মাসুদ, উই ওয়ান্ট টু নো মোর দেন অ্যাবাউট হিম, ওয়েলকাম গুরু অ্যান্ড ক্যাথরিন মাসুদ। ওকে, তারেক মাসুদ সম্পর্কে আমরা অবশ্যই জানবো ক্যাথরিন মাসুদের মুখ থেকে। অ্যান্ড রহমত আরিফুল লিখেছেন ওয়েলকাম ওয়েলকাম ক্যাথরিন মাসুদ। সুমন আহমেদও আছেন এবং লিখেছেন দ্য গ্রেটেস্ট লেডি। ওকে বন্ধু, তো আপনার মনেও নিশ্চয়ই অনেক কমেন্ট জমা হয়ে আছে, অনেক কথা লিখতে চান এই এত সুন্দর করে বাংলা বলছেন এই মানুষটি ক্যাথরিন মাসুদ, তার উদ্দেশ্যে নিশ্চয়ই কিছু বলতে চান। সো আপনি অবশ্যই কমেন্ট করবেন এবং SMS করবেন। তাই নিয়মটা জানিয়ে দিচ্ছি আরো একবার, মোবাইলে মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম এবং স্পেস দিয়ে আপনার লোকেশন দিবেন, স্পেস দিয়ে আপনার HD লিখবেন, তারপর যে সমস্ত কথাগুলো লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং সবসময় জানিয়ে দিচ্ছি, তাই আরো একবার জানিয়ে দিতে চাই যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হল বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। এন্ড বন্ধু, আপনারা নিশ্চয়ই জানেন যে গত বুধবার থেকে শুরু হয়েছে আমাদের ঢাকা FM 90.4 এ একটি নতুন প্রোগ্রাম, এবং সেই সম্পর্কে বলতে চাই যে প্রতি বুধবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ বাংলাদেশের রেডিওতে এই প্রথমবারের মতো যৌথভাবে শুরু হয়েছে ক্রাইম বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ফাইল 90.4, যা আপনি দেখতেও পারবেন GTV-র পর্দায় প্রতি শুক্রবার রাত 11:05। এবং আপনি ঢাকা FM 90.4 এ শুনতে পাবেন প্রতি বুধবার ঠিক রাত 11:00। ওকে, এন্ড আপনি তো আমাদেরকে শুনিনি প্রতি বৃহস্পতিবার রাত 10:30। আর বন্ধু, আপনি টেক্সট করতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন। আর চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্লে করেছিলাম তার গানটি এখন প্লে করব, বোঝেনা শ্রে বোঝেনার মুভির টাইটেল ট্র্যাক বোঝেনা শ্রে বোঝেনা, অসম একটি সং। সাথে থাকুন, শুনতে থাকুন, ফিরে আসছি একটু পরেই।
This track was downloaded from fusionbd.com.
Pranab, ভালোবাসার বাংলাদেশ।
হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরো একবার ওয়েলকাম করছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে। আর এই মুহূর্তে মেঘলা আছেন গুরু হিতেশ্রামে, এবং আজকের অতিথি বন্ধু ক্যাথরিন মাসুদ, শুনছিলাম তার ভালোবাসার কথা, এবং আরো অনেক কিছু জমে আছে, আরো অনেক কিছু শুনবো আমরা তার মুখ থেকে। এবং সবাই অনেক মজা পাচ্ছেন এবং অনেক কমেন্টস করেছেন, এবং কিছু কমেন্টস তো না পড়লেই নয়। যেমন সাইফুল ইসলাম লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ক্যাথরিন ফর লাভ বাংলাদেশ। আশরাফুল আলম সোহান লিখেছেন, ক্যাথরিন মাসুদের বাংলাদেশের প্রতি ভালোবাসার কারণে তাকে স্যালিউট। অ্যান্ড রোকন বোস লিখেছেন, অসম লাগছে গুরু, ইউ আর জাস্ট অসম। অ্যান্ড মইনুল হোসেন লিখেছেন, ভালোবাসা এত রোমান্টিক কেন? এই প্রশ্নটা দিয়ে গুরুকে করতে চাই যে বলেন তো গুরু, ভালোবাসা এত রোমান্টিক কেন?
বরং উত্তর না দিয়ে পরের লাইনটা বলি, রোমান্টিক বলেই তো ভালোবাসা নিয়ে এত বেশি চর্চা।
ওহো, এবং এই কথাটার অ্যান্সার যদি আমরা আমাদের আজকে অতিথি বন্ধুর কাছ থেকে জানতে চাই, ক্যাথরিন মাসুদের কাছ থেকে, তাহলে উনি কি অ্যান্সারটা দিবেন?
ভালোবাসা এত রোমান্টিক, ভালোবাসা এত রোমান্স কেন, এত রোমান্টিক কেন ভালোবাসা? ভালোবাসার সমস্ত উপলক্ষগুলো এত বেশি ড্রিমিং হয়ে উঠে গেল। এই সব বিষয় নিয়ে কথা বলবো ক্যাথরিনের সাথে, কিন্তু তার আগে আমরা এটি একটি অনেক বড় একটি সারপ্রাইজ আমার ভালোবাসার বাংলাদেশের লিসেনারদের জন্য, যে মানুষটা এখন ফোনে আমার সাথে আছে, যার সাথে আমি যুক্ত হতে যাচ্ছি, তিনি বাংলাদেশের একজন প্রথিতযশার সাংবাদিক। বরং এটা বললে হয়তো বাড়িয়ে বলা হবে না যে সাংবাদিকতাকে অন্য একটি উচ্চতায় নিয়ে গেছেন যেসব ব্যক্তিত্ব, তাদের মধ্যে এই প্রজন্মের একজন, যাকে দেখলে অনেকে হয়তো স্বপ্ন দেখেন যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন, বা স্বপ্ন দেখেন যে সাংবাদিক হবেন, তারা হয়তো এই ধরনের ব্যক্তিত্বকে সামনে রাখেন, তাদেরই একজন মুন্নিশা। মুন্নিশা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে সংযুক্ত হবার জন্য।
অনেক ধন্যবাদ। আমি একটু বিব্রত বোধ করছি যে আপনি আমার সম্পর্কে এত কিছু হঠাৎ করে, মানে আমাকে ফোনে ধরে এত কিছু বললেন। আমি আসলে একজন সাংবাদিক, কাজ করি, পেশাটাকে ভালোবাসি। এরপরে যত সব বিশেষণ দেবেন ততই আমি, মানে আমি অনেক ভার হয়ে যাব, আমি ভারী হতে চাই না, কাজটা করতে চাই আনন্দের সাথে, কাজটা করতে চাই।
আমি খুব ভালো করে জানি আপনি এমন একজন প্রফেশনাল, আমাদের এই প্রেজ ওয়ার্ডি কথাতে আপনি ভারী হবেন না, আপনার নির্ভর হয়ে কাজ আপনি চালিয়ে যাবেন, এটা খুব ভালোভাবে আমরা জানি। কিন্তু আপনি যখন আমাদের সাথে কথা বলছেন মুন্নিশা, তখন প্রায় 30-35 লাখ মানুষ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে কানেক্টেড আছে, যারা হয়তো স্বপ্ন দেখে, তাদের স্বপ্নের কথায় একজন সঞ্চালক হিসাবে আমার বলাটা দায়িত্ব মনে করেছি মুন্নিশা। মুন্নিশা, যে বিষয়টা নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, আজ আমরা সত্যি অনেক কৃতজ্ঞ। আজকে আমাদের হটসিট অলঙ্কৃত করেছেন ক্যাথরিন মাসুদ, এবং ক্যাথরিনকে নিয়ে অনুষ্ঠান করার পিছনে উদ্দেশ্য একটাই ছিল, সেটি হচ্ছে যে একজন মানুষ একজন মানুষকে ভালোবেসে তার দেশটাকে নিজের করে নিয়েছেন ক্যাথরিন। ক্যাথরিন সম্বন্ধে আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে।
আমি
এখানে, হ্যাঁ হ্যালো,
হ্যাঁ কেমন আছেন? আমার মানে আমি আমার মন ভরছে না যে ফোনে বা রেডিওতে তোমাকে এত মানে কিছু বলছি, আমার একটু তোমাকে জড়িয়ে ধরে হাত করতে ইচ্ছা করছে। আর অনেক কথা বলার আছে, অনেক সময় ফোন করি, তুমি কাজের কারণে অনেক ব্যস্ত থাকো, তারপরে একটু বাইরেও বোধ হয় যাওয়া আসা হয়। তো সবচেয়ে জরুরি কথাটি আগে বলে ফেলতে চাই ক্যাথরিন আপা, সেটা হলো তারেক মাসুদকে নিয়ে তোমার তোমাকে তারেক ভাইয়ের লাইফ, সেটা তুমি যেমন করে যতটুকু দেখেছো সেটা সেটা লেখার জন্য আমার খুব প্রিয় এক বন্ধু, ও আমেরিকাতে থাকে, ও বারবার করে রিকোয়েস্ট করছে, এবং যদি কখনো সুযোগ হয় তোমার সঙ্গে পাশাপাশি বসে আমরা ফোনে ওর সঙ্গে কথা বলবো, এবং সে অনেক ভালো ট্রান্সলেট করে। তো তুমি নিশ্চয়ই ইংরেজিতে লিখবা তারেক ভাইকে নিয়ে। তো ও আগে থেকে বলেছে যে ক্যাথরিন মাসুদকে এই বার্তাটি পৌঁছে দেওয়া, এই মেসেজটি দেওয়া যে যেন তুমি তারেক ভাইকে নিয়ে লেখো, এবং সেই বইটি অনুবাদ করবে আমার বন্ধু, ওর নাম নাসিমা খান সীমা, খুবই ভালো বন্ধু, বাংলাদেশে সাংবাদিকতা করত কিন্তু মানে বৈবাহিক সূত্রে তুমি যেমন বাংলাদেশে ভালোবেসে ও সীমা আপা ভালোবেসে আমেরিকাতে, অবশ্য ওর হাজবেন্ডও বাংলাদেশে, সে উনি আবার বাংলাদেশে এখন যাওয়া আসা করছেন, সাংবাদিকতা করছেন। তো এইটুকু আমি জরুরি কথা জানিয়ে রাখলাম। আর মানে আমি জানি না তোমাকে দূর থেকে, তুমি হট সিটে বসে আছো আর আমি এত দূর থেকে তোমাকে কি বলবো, আমার শুধু বারবারই তোমার হাত ধরে পাশে বসে থাকতে ইচ্ছা করছে। আমার এত প্রিয় একটা মানুষ, এত প্রিয় একটা মানুষ ক্যাথরিন আপা, আর
তার সাথে
আর ক্যাথরিন আপা আমি আলাদা করতে পারি না। আমি তারেক ভাইকে যতদিন চিনি ততদিন ক্যাথরিন আপাকে চিনি, তো আমার কাছে মানে একই সত্তা মনে হয়। আমি মনে হয় যে তারেক ভাইকেও বোধ হয় ফিল করছি ক্যাথরিন আপার সাথে একটু কথা বলতে।
আর তার সাথে আরেকজনের কথা বলতে হয়, নিশুক মুনিরের, যেটা মানে যে
স্পেশালি আমি আসলে ক্যাথরিনকে ধন্যবাদ দিব। আমি পরবর্তী লাইনে আসলে নিশুক মুনিরের প্রসঙ্গটা নিয়ে আসতে চেয়েছিলাম, যেটি মুন্নিশা হয়তো আরো দারুণ ভাবে এটি উপস্থাপন করতে পারবেন। মুন্নিশা প্লিজ।
আমি নিশুক মুনির আমার গুরু, আর এই এই সময়ে মানে আমাদের এখনকার সময়ে বা আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা এই শব্দটি বলেন কিনা ঠিক আমি যে বিশ্বাস থেকে বলি সেরকম করে বলেন কিনা আমি জানি না, আমি ঠিক এই সেই পৌরাণিক গুরুদের মতন করেই আমি স্যারের ওরকম শিষ্যত্ব অর্জন করেছিলাম, যদি মানে ঘটনাক্রমে নিয়ে, কিন্তু হয়তো যদি ছেলে হতাম তাহলে হয়তো সারাদিনই তার পিঠে ঘুরঘুর করতাম, কিন্তু আমি কম করিনি সেটাও কাজের খাতিরে। স্যারের সঙ্গে দীর্ঘদিন তার ছাত্রী হিসেবে ক্লাসে অন্যরকম করে স্যারের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমি স্যার খুব কমই ক্লাস নিতেন, একটু ফাঁকিবাজ ছিলেন, কিন্তু প্রথম ক্লাসে প্রথম যেই অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন সেখানে আমি শুরু করেছিলাম রবীন্দ্রনাথের একটি লাইন দিয়ে। তো ওরকম কমিউনিকেশন স্ট্র্যাটেজি বা সামথিং এরকম একটা সাবজেক্টে যখন আমি প্রথম শুরু করলাম জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ওরকম একটি লাইন দিয়ে যখন শুরু করেছি, স্যার তখন আমাকে মানে আমার খাতাতে দেখে আমাকে জিজ্ঞেস করেছে যে এটা কে লিখেছে। আমি দাঁড়িয়ে বললাম আমার সাথে পরিচয়টা স্যারের, মানে ওরকম করে খুবই ড্রামাটিক। এবং তারপর থেকে তো কাজে অকাজে স্যারের সঙ্গে নানান ভাবেই কথা হতো। আমি আসলে একসঙ্গে লাস্ট স্যার মারা যাওয়ার আগে 9 মাস কাজ করেছি, ওই সময়টাকে আমি মনে করি যে 9 মাস 14-15 দিন একেবারে আমাদের মুক্তিযুদ্ধের সময়টার সঙ্গে আমি তুলনা করি। আর এই মিশুক আর আগের মিশুক যারা আমার বন্ধুরা, আমাদের সমসাময়িক যারা একুশে টিভিতে কাজ করেছেন তারা আসলে মিলাতে পারেন না, কিন্তু আমি হলফ করে বলতে চাই যে স্যার সত্যি সত্যি বাংলাদেশকে ভালোবেসে সত্যি সত্যি মানে তারেক মাসুদের সঙ্গে কিছু একটা কাজ করার জন্য এবং দেশে কোনো একটা কাজ করার জন্য এসেছিলেন, একদম টোটালি অন্য একজন মিশুক, সকাল নাই বিকাল নাই মানে অফিসে থাকতেন, এটা সিনাপা নিশ্চয়ই হয়তো যোগ করবেন, কিন্তু আমি দেখতাম মানে আমি অফিসে যেতাম দশটায় স্যার গিয়ে আটটায় বসে আছেন ইন্টারন্যাশনাল ডেস্কের কাজ করছেন। তো যাই হোক স্যারের কথা বলতে গেলে শেষ হবে না, আপনাদের অনুষ্ঠানের টাইম বোধ হয় আউট হয়ে যাবে বাট আমরা মিস করি। আর আমার কাছে অনেক সময় নিষ্ঠুর মনে হয় যে ঈশ্বর মহান স্রষ্টা মহান, আমরা অনেক কিছু তার লীলা খেলা দেখি, কিন্তু আমার শুধু এই ঘটনাটা আমার কাছে মনে হয় সবসময় বোধ হয় সৃষ্টিকর্তা আমাদের প্রতি ঠিক বিচার ঠিক করেন না, সেই একটা অন্যায় বিচারের মধ্যে একই সঙ্গে তারেক ভাই বিশুদ্ধ ভাইকে নিয়ে যাওয়া, এটা এটা আমি আসলে কখনোই মানতে পারি না।
মনীষা আপনি আমাদের সাথে প্লিজ ফোনে থাকবেন, আর একটি ছোট্ট কথা আপনাকে বলার আছে আমাদের এই প্রাণা ভালোবাসা বাংলাদেশ স্টুডিও থেকে আমার শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে স্পেশালি, এবং আমরা অবশ্যই অনুভব করতে পারি যে আপনি ভালোবাসা বা টানের কোন জায়গা থেকে কথাটা বলছেন, যখন আপনি বলছেন তখন আপনি নিজেও বিশ্বাস করেন যে স্রষ্টা কখনোই পক্ষপাত দুষ্ট না, কিন্তু আপনার টান আপনার ভালোবাসা আপনার এই মানুষগুলোর সাথে জড়িয়ে থাকার যে কত বেশি মারাত্মক ছিল এই কথার মধ্যে সহজে আমাদের কাছে প্রতীয়মান হয়। আপনাকে যখন আমরা পেয়েছি একটা ছোট্ট সুযোগ আসলে আমি নিতে চাচ্ছি মনীষা, সেটি হচ্ছে যে ছোট মানে একটি দুর্ঘটনার মধ্য দিয়ে আমরা আমাদের প্রাণের এই দুইজন মানুষকে হারিয়েছি, বাংলাদেশ যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বলার নতুন করে অপেক্ষা রাখে না, মিশুক মনির এবং তারিক মাসুদ, এই অভাব এই ক্ষতি কখনোই পূরণ হবার না। আমরা আজকের অনুষ্ঠানটি করছি এই মানুষগুলোকে আমাদের পক্ষ থেকে একটা ট্রিবিউট পৌঁছে দেওয়ার জন্য, এবং আপনার কাছে যে জিনিসটি আমার চাওয়ার সেটি হচ্ছে যে আমরা একটা পার্থক্য তৈরি করতে চাই, সেটি হচ্ছে যে ক্ষেত্রে অনেকগুলো উপলক্ষ একটি দুর্ঘটনা ঘটার কাজটাকে সহজ করে দেয়। যেমন আমরা যতটুকু জানি যে যখন ওই অ্যাক্সিডেন্টটা হয় তখন অ্যাক্সিডেন্ট বলতে আমি অ্যাকচুয়ালি চাচ্ছি না, যখন ওই ঘটনাটা ঘটে তখন রাস্তার বাঁক নিয়ে কথা উঠেছিল চালকের ভূমিকা নিয়ে, তাই আমি বলছি যে যখন বিভিন্ন এলিমেন্ট বা যখন বিভিন্ন উপলক্ষগুলো এমনভাবে সাজানো হয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই ঘটনাটা ঘটার জন্য রাস্তা তৈরি করে দেয়, তখন যেন আমরা সেটাকে দুর্ঘটনার লেভেল না লাগাই, বরং ওটি সেইটির জন্য নতুন একটা শব্দ তৈরি করা যায় কিনা, আমাদের রেজুলেশনে সেটাকে ইনকর্পোরেট করা যায় কিনা, আমাদের ফৌজদারি আইনে নতুন একটা শব্দ নিয়ে আসা যায় কিনা, যার কারণে বিচারটাও নতুনভাবে হওয়া উচিত, দুর্ঘটনার লেবাসে সমস্ত ঘটনাগুলোকে যেন ফেলে না দেয়া হয়, যাতে করে এ ধরনের দুর্ঘটনার সাক্ষী আমাদেরকে বারবার হতে না হয়। আমি মনে হয় বুঝাতে পেরেছি যা আমি বলতে চাচ্ছি মনীষা।
আসলে মানে সবকিছুকে তো জেনারেলাইজ করা যায় না, আপনি যদি তারেক মাসুদ আর মিশুক মনিরের এই ঘটনাটিকে দুর্ঘটনা বলেন এবং সেই মানে আমরা যে প্রচলিত বিচার বা যেই প্রক্রিয়া সেটার মধ্যে ফেলে দিই, তাহলে বোধ হয় ওই দুইটা মানুষের প্রতি এই অন্তত বাংলাদেশের প্রতি আমরা একটু অবিচার করব, আমার কাছে শুধু বারবার সেটাই মনে হয়। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যেই জায়গাটিতে এই নৃশংস ঘটনাটি ঘটেছিল সেখানে রাস্তাটি একটু ঠিক হয়েছে, বাঘগুলো ঠিক করা হয়েছে, আগের যে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমেছে, কিন্তু ক্যাথরিনাপার বুকের ভেতরকার হাহাকার কি কখনো কমবে? বা আমরা আমাদের শিক্ষককে হারানোর পরে বা বাংলাদেশের টেলিভিশন জার্নালিজম যা হারিয়েছে সেই সে হাফিতেস কি কখনো কমবে? কিন্তু আমি এটা বলতে চাই যে এইটা ঠিক এই অপূরণীয় ক্ষতি ইত্যাদি নানান কিছু বলে এরকম মেধাবী এরকম বড় মানুষ, এবং আমি বলছি শুধু মেধাবী মিছুক মনির বা তারেক মাসুদ সেটাই না, যে কোনো মায়ের কাছে যে কোনো সন্তানই অনেক কাছের অনেক প্রিয় অনেক ভালোবাসার বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের কোনো সন্তানকে যেন এইভাবে মানে যে আত্মাহুতি দিতে না হয়, মানে এইটা আমার কাছে একটা বড় আমার কাছে একটা প্রশ্নবোধক লাগে যে এতদিন পরে রাস্তাটা ঠিক হলো কিন্তু সেটা মিশুক মনি বা তারেক মাসুদকে টান দিয়ে কেন, কেন এটা আগে নয়, কেন আমরা এখন ট্রাফিক সচেতনতা নিয়ে এত বেশি কথা বলি, ড্রাইভারদের অ্যাওয়ারনেস এর কাজগুলো এত বেশি করি, কেন সেটা সেটা আগে হলে কি হতো?
সেইখানে আপনার কাছে চাওয়া মনীষা, আমি জানি যে আপনি দেশের এই ধরনের কনসার্নগুলো নিয়ে অনেক দারুণভাবে আপনি কভার স্টোরি করেন এবং দারুণভাবে আপনি ভূমিকা রাখেন, তা আমরা এই জায়গাটা অ্যাকচুয়ালি চাচ্ছি যে সবগুলোকে যেন এইভাবে জেনারেলাইজ না করা হয়, তার জন্য যেন আলাদা প্রভিশন তৈরি করা হয়, যারা বাংলাদেশের বিভিন্ন এই ধরনের কনসার্ন স্টেক হোল্ডারে আছেন তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করে একটা একটা নতুন কোন শব্দের অন্তর্ভুক্তি করা হোক এই সব ক্ষেত্রে, এবং তার জন্য নতুন আইন প্রণয়ন করা হোক এবং তার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হোক, যেখানে আমরা এটাকে অ্যাক্সিডেন্টের লেভেল লাগাতে কোনোভাবেই রাজি না, আমরা নারাজ। এবং তখনই মনে হয় মিশুক মনির এবং আমাদের তারেক মাসুদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে, যাতে করে আর এইভাবে কারো মায়ের বুক খালি হবে না। মনীষা, অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেক মূল্যবান মতামত দিয়েছেন।
ক্যাথরিন আপনাকে আমি অনেকদিন পরে একটু ফোনে একটু আওয়াজটা শুনতে পেয়েছি, তাতে আমার অনেক ভালো লাগছে। ক্যাথরিন আপা, তোমার কাগজের ফুলের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি, সবাই অপেক্ষা করছে, বাংলাদেশ অপেক্ষা করছে। তারেক ভাই তোমার সঙ্গে আছেন, তোমার মিশুক মুনির তোমার সঙ্গে আছে, সবাই আছে, আমরা তো তোমার আশেপাশে ভক্তরা যারা আছি আমরা তো অবশ্যই আছি। আমরা তোমার মধ্যে আমরা মিশুক মুনির, তোমার মধ্যে আমরা তারেক মাসুদকে দেখতে চাই, তুমি এগিয়ে যাও ক্যাথরিন আপা।
থ্যাংক ইউ মুন্নি, খুব ভালো লাগছে তোমার কথা শুনতে।
যথার্থই বলেছেন মনীষা।
This track was downloaded from fusionbd.com.
এতক্ষণ পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক মনীষা, যিনি খুব রাইটলি আসলে ফোকাস করেছেন এবং দারুণভাবে উপস্থাপন করেছেন মিশুক মনির এবং তারেক মাসুদের জীবনচরিত। আমরা চলে যাব সেই মহেন্দ্র খানে, আমরা চলে যাব ক্যাথরিনের, যে কথাগুলো গুরুত্বপূর্ণ, শুধু কথা না গুরুত্বপূর্ণ কথা, যেটি বলার জন্য তারেক মাসুদকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো এবং তারেকও বুঝেছে যে কি গুরুত্বপূর্ণ কথা বলবে, সেই কথাগুলো শুনবো। তার আগে আরো কিছু কমেন্টস আমরা নিয়ে নিই মেঘলার কাছ থেকে।
এক্স্যাক্টলি, এবং যে প্রশ্নটা করেছিলাম যে ভালোবাসা কেন এত রোমান্টিক হয়, ভালোবাসা কেন এত রোমান্টিক, এটা যদি আজকে আমাদের অতিথি বন্ধু ক্যাথরিন মাসুদ এই প্রসঙ্গে কিছু বলেন।
সেই প্রসঙ্গে উনি বলবেন, আমি কিছু কমেন্টস নিই।
ওকে, তো এই প্রসঙ্গে দুটো বন্ধু লিখেছেন, যে শেখ ফরিদ লিখেছেন জীবনটা রোমান্টিক এর জন্য ভালোবাসা খুব রোমান্টিক, এন্ড মাহাদি আরিফ লিখেছেন যে ভালোবাসা এরকমই হয়। ওকে, আর অনেক বন্ধুই তো আছেন আমাদের সাথে এই মুহূর্তে। শম্পা হাসান লিখেছেন দারুণ লাগছে। ওকে, আছেন তুষার লিখেছেন ভালোবাসা অমর, লাভ ডাজন্ট ডিস্ট্রয়, তারেক মাসুদ মাসুদ ক্যাথরিন মাসুদ এন্ড ঢাকা এফএম এন্ড আমাদের সমস্ত বাঙালিদের মধ্যে বেঁচে থাকবেন এই কামনা করছি। লতিফ লিখেছেন ভাবতে অবাক লাগে কত সুন্দর করে কথা বলেন আমাদের আজকের অতিথি বন্ধুটি, মানে বাংলা ভাষায় কত সুন্দর করে কথা বলছেন। এবং রাশিদ তারিক আছেন লিখেছেন অসম, তারেক মাসুদের অসম সহধর্মিনী ক্যাথরিন মাসুদ, ক্যাথরিন আপুকে টোটালি বাঙালি মনে হচ্ছে, তিনি তারেক মাসুদের বাকি কাজগুলো করে যাবেন এটাই আশা করছি। এবং রাজু লিখেছেন প্লিজ আমার কমেন্টটা পড়বেন, ক্যাথরিন মাসুদের বাংলা ভাষার প্রতি ভালোবাসা দেখে তাকে স্যালুট জানাই, প্লিজ আমার স্যালুটটি তাকে পৌঁছে দেবেন।
আমরা স্যালুট পৌঁছে দিচ্ছি আমার পক্ষ থেকে, আমি আসলে বসে ক্যাথরিন, ইটস এ গ্রেট স্যালুট টু ইউ অন বিহাফ অফ মাই মিলিয়ন অফ লিসেনার্স
এন্ড আমার বড় স্যালুট মিলিয়ন্স অফ লিসেনার্সের কাছে।
আমরা আবার ক্যাথরিনের কাছে আসছি, আশা রাখি, আবার বলে রাখি বন্ধু, অনেক অনেক বেশি আপনারা কমেন্টস পাঠান আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডিতে এবং লাইক দিয়ে আপনি জানিয়ে দিন যে ক্যাথরিনের সাথে আপনারা কতটুকু সম্পৃক্ত আছেন। ক্যাথরিন, সেই মহেন্দ্র খন, সেই সময়টায় আবার যেতে যাচ্ছি,
যেটি মনে পড়ার চেষ্টা করছিলাম যে সেই রাতে আমি যে ফোন করলাম, হয়তো রাত 11:30 বাজে, তখন আমি কল করলাম যে গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে, এবং কালকে কোনো এক ফাঁকে যদি একটু সময় বের করে যাবে, আবেদ সোফা ছায় বাইরে যদি আমরা বসতে পারবো, তো তারেক সঙ্গে সঙ্গে বুঝে ফেলছে এবং হেসেছে। তারপর আমি ফোনটা রাখলাম, ভাবলাম যে ঠিক আছে কালকে হয়তো সকালে চলে আসবে, কিন্তু কিছুক্ষণ পরে বেলটা বাজলো, তখন রাত 12:00। তো আমি নিচে গিয়ে ওখানে দেখলাম তারেক দাঁড়িয়ে আছে। আমাদের একটা গ্রিল ছিল ওই জায়গাতে যে বাসাতে থাকতাম, তো ওখানে গ্রিলটা লাগানো ছিল এবং তালা মারা। তো তখন তারেক আমাকে দেখে বলছে যে তুমি কি গ্রিলের ভিতরে থেকে বন্দি নাকি আমি গ্রিলের বাইরে থেকে বন্দি?
আচ্ছা,
এরকম একটা প্রশ্ন করেছে আমাকে।
আমরা এত কাছাকাছি, এই গ্রিল হতভাগে আমাদের মধ্যে যোজন যোজন মাইলের দূরত্ব তৈরি করেছে।
তো যাই হোক, গ্রিলটা খুলেছে ওই দারোয়ান। তারপরে আমরা ওখানে লাল মাটির রাস্তায়, তখন একেবারে মানে ফাঁকা খালি, কেউ কেউ নাই। আমরা ঘুরতে ঘুরতে
রাতে
12টা
একটা এরকম,
এমনি মানে কথায় কথায়
রাস্তা একদম ফাঁকা।
হ্যাঁ, তারেক তখন বলেছে যে দেখো আমি অনেক ভার ভেবেছি, মানে একটা সম্পর্ক তোমার সাথে যদি হতে পারে বা এরকম খুব ভালো লাগতো, কিন্তু আসলে সম্ভব না। আমার অবস্থা খুবই খারাপ এখন, আমি ছবিতে শেষ করতে পারছি না, আমার কোনো রকম পরিস্থিতিও নাই কিছু। হ্যাঁ, তখন আমি এগুলো সব শুনছি, আমি জানি এগুলো বলছে, কিন্তু আসলে এগুলো শুধু বলছে। তারপরে তো মানে এক পর্যায়ে তো বিদায় নিল, এবং ওই সব কথা বলে আমি বললাম যে ঠিক আছে কালকে দেখা হবে। তাহলে
বলেন কি আসল কথা হলো না? এই কথা ও কথা আসল কথা হলো না?
না, আমি আমি শুনলাম, আমি বলছি যে হ্যাঁ আমি বুঝি, আমি বুঝতে পারছি এটা সম্ভব না ইত্যাদি, কিন্তু তারপর আমি বলছি যে তাহলে কালকে দেখা হবে।
আচ্ছা, কালকেই কথা হবে,
কালকে কথা হবে।
এটা ড্রেস রিহার্সাল ছিল?
হ্যাঁ, ড্রেস রিহার্সাল। এবং কালকে এবং তারপরের দিন সে আসতে শুরু করেছে। তার মানে যে মুখে এক কথা বলছিল, কিন্তু মানে হৃদয় দিয়ে আরেক কথা।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, মানে রোমান্টিক কেন ভালোবাসা,
এটা উত্তর হচ্ছে।
এটা উত্তর হচ্ছে যে আসলে রোমান্টিক হয় যখন কথা, আসল কথা তো বলা হয় না, ভালোবাসার কথা।
সুপার সুপার ক্যাথরিন, সুপার ভালোবাসার, বাংলাদেশের ভালোবাসার এই ক্লাসে আজকে আছেন লিভিং লেজেন্ড ক্যাথরিন, এবং আমার জায়গাটা মনে চুরি হয়ে যাচ্ছে, গুরু হেতে সম্বেদিত মনে এক্সিস্ট করতে পারবে না এখানে। দারুণ কথা ক্যাথরিন, একদম ভিতর ছুঁয়ে গেল।
তখন আমাদের আমাদের হৃদয় আমাদের মন কথা বলে, এবং রোমান্টিক কথা।
সুপার সুপার, আসলেই তো যখন প্রেমে পড়ি কথা বলার মন চায়, আসল কথা আসতেই পারে না, এই কথা ওই কথা।
কিন্তু আমরা
বুঝি,
আসল কথা তো
মনের কথা, মন অবধি পৌঁছে যায় কথা না বলে, সেটাই তো রোমান্টিক। এই কারণে ভালোবাসা তো রোমান্টিক। দারুন দারুন ক্যাথরিন, এই উত্তর পেয়েছিস?
অবশ্যই,
বন্ধুদেরকে জানিয়ে দে, চাইতে ভালো উত্তর আর কি হতে পারে।
রাইট
ক্যাথরিন, তারপর?
তারপরে তো মানে ক্লিয়ার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল যে থেকে যেতে হবে, কারণ এটা একটা সুযোগ। এরকম একটা মানুষ যার সঙ্গে
ফাইনালি স্ট্রেট ওয়েতে তারেক কি বললো যে না আমি তোমাকে ভালোবাসি, তুমি থেকে যাও, নাকি আপনার পক্ষ থেকে বলা হয়েছিল?
আমার মনে হয় কথা প্রয়োজন ছিল,
হয়নি। তারপরে সবচেয়ে ক্লোজ কলটা কি ছিল? সিদ্ধান্ত নেওয়ার জন্য তো একটা একটা মোটামুটি কমিটমেন্টের জন্য একটা প্রয়োজন হয়, সেই ক্লোজ কলটা কি ছিল?
হয়তো তারপরে মানে তারেক আমাকে বলেছে যে তুমি আরেকবার ভিসার জন্য একটু কলকাতা থেকে ঘুরে আসো, এবং পরে আমরা একসঙ্গে আমরা কলকাতায় গেছিলাম, এবং মানে ওটা আমাদের প্রথম হয়তো একসঙ্গে একটা ছুটি নেওয়ার মতো পরিবেশে আমরা গেছিলাম ওটা করার জন্য। এবং মানে সেই কারণে মানে একটা আলাদা ফিলিংস আছে কলকাতা শহরের জন্য, যেমন ঢাকা শহরের জন্য আমার অনেক স্মৃতি আছে কলকাতা।
ওইটা তো প্রথম দুজনে একসাথে যাওয়া।
হ্যাঁ হ্যাঁ, একসাথে যাওয়া। এবং আরেকটা জায়গা আমাকে নিয়ে গেছে, তার খুব প্রাণের জায়গা। সে কয়েকদিনের ভিতরে তার ফরিপুরে যে গ্রামে বড় হয়েছে,
যেখানে অনেক কিছু করতে চেয়েছিল তারে।
হ্যাঁ, অনেক কিছু করতে চেয়েছিল,
স্বপ্ন অনেক কিছু ছিল,
অনেক কিছু স্বপ্ন ছিল, কিন্তু তার মানে সৃষ্টিশীল কাজের মধ্যে ওটা অনেক ভাবে ওটা রূপ ফেলেছে আর কি, আমি বলবো সেটা হচ্ছে প্রভাব ফেলেছে। যেমন মাটির ময়না ছবিটি যে গ্রামে মানে যে গ্রামের কথা অনেকে মানে চিত্রায়িত হয়েছে ছবিটার মধ্যে, এই গ্রামের কথা আসলে মানে তারেক তার নিজের গ্রামের ভিত্তিতে এসে করেছে, ওইটাই ছিল সবসময়। এবং গ্রামের নামটা যেটা দিয়েছে ছবিটি ফুলপুর, এটা হচ্ছে তার তার পৈতৃক বাড়ির মানে ওই গ্রামের নাম নূরপুর, এবং তার তার মার যে গ্রাম ফুলশুটি, এই দুইটা মিলে এসে করেছে নামটা ফুলপুর নামটা। তো ওমাকে আমাকে ওখানে নিয়ে গেছিল, তার মা সঙ্গে, তার বাবার সঙ্গে, তার ভাই বোনদের সঙ্গে ওখানে পরিচয়। সেই সুন্দর একটা, খুব সুন্দর একটা বাড়ি যেটা এখনো আছে, এবং সেখানে তার এক আছে এখন তার রেস্টিং প্লেস ওই জায়গায়,
তার সমাধি ক্ষেত্র।
এবং মানে সবসময় আসলে তার টান ছিল বাড়ির দিকে, গ্রামের দিকে, তার বাংলাদেশ গ্রামের প্রতি তার খুব গভীর একটা ভালোবাসা ছিল। গ্রাম গ্রাম বাংলা যে যে গানের কথা, লোকায়ত গান, লোকায়ত সংস্কৃতি, সেটা সবসময় প্রকাশ পেয়েছে তার তার ছবিগুলোর মধ্যে, বিশেষ করে গানগুলোর মধ্যে, এই যে বয়াতি গান, বাউল গান।
বন্ধুরা একটু বলে রাখা ভালো, ক্যাথরিনের কথা যেহেতু প্রসঙ্গটা আসলো গানের প্রসঙ্গে, তারে কিন্তু মানে দারুণ কিছু সৃষ্টিকর্ম রেখে গেছেন সিনেমার মাধ্যমে, এটা আমরা সবাই জানি। বাট তারেকের যে গান, তারেকের এই গানের মধ্য দিয়ে যে সৃষ্টি, সেটি সত্যিকার অর্থে শুধু মানে শুনলে ভালো লাগে তা না, মনের মধ্যে স্পষ্ট তো একটা ছাপ ফেলে যায়। এবং আমি যদি জানি যে গত বছর ডিসেম্বরে তারেকের গান নামে একটি অ্যালবাম রিলিজ হয়েছে, সেটি মার্কেটে অ্যাভেলেবল আছে। আমরা তারেকের গান থেকে একটা গান একটু শুনব ক্যাথরিন, এবং প্রয়োজনে গানটা বাজতে বাজতে আমরা ব্যাকগ্রাউন্ডে গানটা বাজুক, আমরা এই গল্প শুনতে থাকব, কারণ অনেক বেশি নস্টালজি করে দেয় এই গানগুলো। তো মজার ব্যাপার ক্যাথরিন, তারেক যা বিশ্বাস করতেন, যা ভাবতেন, তার প্রতি ছবির একটা ছাপ রেখে গেছেন তার লেখনির মধ্য দিয়ে, গানগুলোর ভিতর দিয়ে যেগুলো উঠে আসে। তার সত্যিকারের সম্মান যদি জানাতে চায়, তো গানগুলোকেও কিন্তু আমাদের নিজেদের করে নিতে হবে, আপন করে নিতে হবে, এবং আমার বন্ধুরা অবশ্যই সেটা বিশ্বাস করে।
এবং তারেক মানে গীতিকার হিসেবে আসলে এই যে আলাদা একটা পরিচয় ছিল, সেটা কিন্তু সে আড়াল করে রেখেত রাখত। যখন ছবি ক্রেডিট চলে, তখন আপনি দেখবেন মাটির মোনা ছবি হোক বা মুক্তির কথা বা অন্যান্য ছবিতে, গানের ক্রেডিটটা সবসময় থাকে আতা মাসুদ হিসেবে, তার নিজের নাম সে রাখত।
আমরা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হয়ে ক্যাথরিন এই গানগুলো শুনতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমার মনে হয় যখন তিনি না ফেরার দেশে, হয়তো স্বর্গ থেকে শুনছেন, ইথারে হয়তো পৌঁছে যাচ্ছে আমাদের কণ্ঠস্বর তার কাছে, তখন আমরা তিনি আমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক স্বপ্ন আমাদের পূরণ করেছেন, একজন বাঙালি বা বাংলাদেশি হিসাবে তিনি গর্ব করি আমরা, তার স্বপ্ন আমরা পূরণ করার দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিয়েছি ক্যাথরিন, যে কারণে তারেকের এই লুকায়িত গানগুলো এইভাবে আমরা প্রচার করতেছি। এবং আমার বিশ্বাস আমার বন্ধুরাও এই গানগুলোর ওনারশিপ, গানগুলো নিজেদের করে নিবেন, এবং তাতে সত্যিকার অর্থে সেই স্বপ্ন বিলাসী মানুষটির একটি স্বপ্ন পূরণ হবে, যখন তিনি পৃথিবীতে নাই, না ফেরার দেশে, সেখান থেকে দেখে হয়তো খুশি হবেন,
সেটা আশা করে যাচ্ছে। এবং সেই মানে গানগুলো কথার মধ্যে আপনি দেখবেন মানে দেশের প্রতি তার যে ভালোবাসা, সেটাও কিন্তু স্পষ্ট হয়ে দাঁড়ায় এখানে এই গানের কথা। যেমন এটা
একুশে ফেব্রুয়ারি এই একুশ শতকে
এবং নতুন প্রজন্মের কথা আছে, এবং এই দেশে যে কত স্বপ্ন, এই দেশের মানুষের কত স্বপ্ন, এই হচ্ছে এই গানের মূল কথা। মুক্তির কথা ছবির শেষ গান দিয়ে এটা
এইভাবে আমরা তারেকের গান আমরা শুনতে থাকব, এবং এবং ক্যাথরিনের এই তারেককে ঘিরে নস্টালজিক হওয়া, এক তো ক্যাথরিন নস্টালজিক হচ্ছে না, তাকে সাথে নিয়ে আমরা আসা সবাই ফিরে যাচ্ছি সেই মুহূর্তে। এখন আমরা সেই নূরপুরে চলে গেছি, তাই তো
নূরপুরে চলে গেছিলাম, এবং তারপরে অনেকের সাথে সে পরিচয় করে দিল, যেমন মিশুক মনিরের কাছে আমাকে নিয়ে গেল। মিশুক তখন সুলতানের কাজে যুক্ত ছিল ক্যামেরাম্যান হিসেবে, ওরা দুইজনই আসলে একসাথে শুরু করেছে তাদের মানে চলচ্চিত্রের যাত্রা এই সুলতানের এই ডকুমেন্টারি দিয়ে। তো শেষ পর্যন্ত আসলে মানে এই সুলতানের কাজই আমরা তারপরে দুই বছর চলে গেল এবং মাঝখানে আমাদের বিয়েও হলো, কিন্তু বিয়ে হলো কিন্তু আসলে হলো না ওইভাবে, মানে আমাদের কোনো আনুষ্ঠানিক কথা হয়নি। আমরা সেই বয়সে হয়তো একটু বেশি র্যাডিক্যাল ছিলাম, ভাবলাম যে কি আর কি আমাদের বিয়ে, বিশেষ করে আমরা সেই সময় বিয়ে করলাম আমার মা বাবা কারোর সাথে পরিচয় হয়নি বলে আমরা করলাম, কারণ আমার ভিসা সত্যিকার অর্থে একদম শেষ পর্যায়ে, মানে
এক্সটেন্ড করার
সুযোগ নেই।
বাসাতেও তখন জানানো হয়নি ক্যাথরিন, প্রফেসর যিনি শিকাগোতে আছেন সেই ফ্যামিলি কাউন্সিলর মা, কাউকে বলা হয়নি।
আমি একটা পোস্ট কার্ড পাঠিয়েছি, তখন ইমেল ছিল না এবং ফোনে যোগাযোগ তো খুবই কঠিন ছিল।
পোস্ট কার্ড পৌঁছানোর আগে কি বিয়ে হয়ে গেছে তাহলে?
হ্যাঁ, পোস্ট কার্ড পৌঁছানোর আগে বিয়ে হয়ে গেছে। আমি জানিয়েছি
ইন রিপ্লাই,
তখন কোন মানে উত্তর দেওয়ার মতো অবস্থা ছিল না, মানে পোস্ট কার্ড তো যে জায়গা পৌঁছে দেওয়ার কথা সেই জায়গা পৌঁছে গেছে। তার মধ্যে আমরা সুলতানের কাজ নিয়ে আমরা ইন্ডিয়াতে গেছিলাম ওই কাজটা শেষ করতে। তো আমরা বম্বেতে শেষ পর্যায়ে প্রিন্ট হয়ে গেছে যখন, তখন তারেক আমাকে একটা কথা বললো যে আমরা কি যাব না তোমার মা বাবার সঙ্গে, আমরা যাব না ওদের কাছে, মানে আমি পরিচিত হতে চাই। নিচে থেকে আমাকে বলছে, কারণ আমি ভাবছিলাম যে আমরা ওই প্রিন্টটা শেষ করে আমরা বাংলাদেশে আবার চলে আসবো। তখন আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে বম্বে থেকে আমরা সরাসরি আমরা চলে যাব নিউ ইয়র্কে, এবং ওখানে আমরা চলে গেলাম। আমার ভাই আমাদের মিট করলো এয়ারপোর্টে, এবং সেটা সেখানে আমার ভাইয়ের সাথে প্রথম পরিচয়, যে দুইজন পরে একেবারে ভাই ভাই দুই ভাই মতো হয়ে গেছে আমার ভাই আর তারেক। অনেক মানে
প্রথম পাত্র দর্শনে ভাইয়ের রিয়াকশন কি ছিল?
আসলে আমি মানে প্লেনে আসতে আসতে খুব অসুস্থ হয়ে পড়লাম, এবং মানে যখনই আমার ভাইয়ের সঙ্গে দেখালো তখন প্রথম কথা আমার মুখ থেকে বেরোলো যে আমার একটু বমি করতে হবে।
অন্য বিষয় নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই।
তো দুইজনই এত ব্যস্ত হয়ে গেছে আমার কেয়ার নিয়ে, হ্যাঁ, কারণ কি প্লেনের মধ্যে কি একটা খেয়েছি মানে সে কারণে আমার মানে একটু মানে স্টমিক ফ্লু মতো হয়ে গেছে। তো আমি আমার অবস্থা খুবই খারাপ ওখানে এয়ারপোর্টে লাউঞ্জে ওখানে শুয়ে আছি এবং তারেক আমার আমার কেয়ার করছে। তখন আমার ভাই পরে স্বীকার করেছে যে এটা যখন দেখেছে যে তারেক যে কিভাবে আমার জন্য কেয়ার করছে, যে আরেক পানি দিতে হবে, তারপরে এটা লাগবে,
নতুন করে কথা বলার প্রয়োজন পড়েনি।
হ্যাঁ, তখন আমার ভাই বুঝতে পারছে যে না,
এখানে ব্যাপার আছে,
ঠিক না, ঠিক মতো মানে একটা চয়েস করেছে।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, তারেক মতো যে একটা ছেলেকে বিয়ে করেছে সিদ্ধান্ত ঠিক হয়েছে। তার আগে থেকে সে তারেককে চিনে না কিছুই, তো বুঝতে
ডেমনস্ট্রেশনটা ভালো হয়েছে
আর কি। তো তারপরে তো মানে আমার ফ্যামিলির সাথে সবার সাথে পরিচয় হলো, এবং সবাই আসলে তারেককে ভীষণ ভাবে ভালোবাসত। তারেক এরকম একটা ক্ষমতা ছিল, যে জায়গা হোক, যে শ্রেণী হোক, যে মানুষের সাথে হোক, মানে তার একটা খুব সহজ একটা কমিউনিকেশন হতো। সেই প্রথমবার মতো মানে নিউ ইয়র্ক শহরে যাচ্ছে, আমার ফ্যামিলির সাথে পরিচয় হচ্ছে,
আপনার সাথে, দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম সে নিউ ইয়র্কে যাচ্ছে, তাই কি?
হ্যাঁ হ্যাঁ, সে আরেকবার আগে গেছে আমেরিকাতে, কিন্তু হাওয়াইতে, সেটা আমি মনে করি আসলে আমেরিকা না।
আচ্ছা আচ্ছা,
এটা আরেক দেশ, প্যাসিফিক আইল্যান্ডের মধ্যে একটা ট্রপিক্যাল প্যারাডাইস। তো নিউ ইয়র্কে, হ্যাঁ, প্রথমবার মতো
তার এই কপিং আপ মানে মানিয়ে নেওয়ার ক্যাপাসিটি বা মিক্স আপ করার ক্যাপাসিটি,
এবং নিউ ইয়র্কেও মানে সেই নিজের শহর হিসেবে সে মানে মেনে মানে নিয়েছে, মানে আসলে তো এক ধরনের
ভাইস ভার্সা,
মানে ভাইস ভার্সা হয়েছে। যেমন আমি যেমন ভাবে আমি বাংলাদেশে এসে
সেই তাগিদটা তার মধ্যেও সমানভাবে কাজ করেছে,
সমানভাবে কাজ করেছে। এবং মানে নিউ ইয়র্ক তো একটা আন্তর্জাতিক শহর, আসলে আমেরিকার শহর না, আমেরিকার বাইরের একটা শহর
বলা যায়,
বলা যায়। এবং সেখানে অনেক বাঙালিও আছে এবং তার অনেক বন্ধু মানুষও ছিল ওই জায়গায়। তো সে খুব মজা করে সময় কেটেছে ওখানে। আর আসলে যে আমরা বাংলাদেশে ফেলে আসছি তাও তো না, নিউ ইয়র্কে এসে তখন তখনও কিন্তু সে বাংলাদেশের কথা সে ভাবছে, যে বাংলাদেশে কিভাবে সে বাংলাদেশের জন্য কাজ করতে পারবে নিউ ইয়র্কে থেকে। তো সেইখানে আমরা মুক্তির গান ছবিটার কাজটা শুরু করলাম নিউ ইয়র্কে, এবং কাকতালীয় ভাবে ওই কাজটা শুরু হয়েছে।
This track was downloaded from fusionbd.com.
আমি একটু বন্ধুদের কাছ থেকে ঘুরে আসি। বন্ধুরা, শুধুই যদি আমরা গল্প শুনি তাহলে কিন্তু ভালোবাসা বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে ক্যাথরিনকে আজকে তার জীবনের উপাখ্যান উপস্থাপন করার কথা বলেছে, এবং আপনারা স্পষ্টতই বুঝতে পারছেন যে ক্যাথরিন আসলে নিজেকে, আমার মনে হয় ক্যাথরিন এটা বললে ভুল বলা হবে না, ক্যাথরিন হয়তো এই আজকে হয়তো প্রথম যেখানে এতগুলো মানুষের কাছে নিজের ভেতরে লুকিয়ে থাকা ক্যাথরিনকে ওপেন করছে এত দারুণ করে, একেবারে নিজের মতো করে, মানে যার সাথে শেকড়ে টান।
সেই জন্য আপনাকে গুরু বলে।
ক্যাথরিন, একটা কথা বলি, আমার মনে হয় দিস ইজ সো ফার ইন মাই ক্যারিয়ার, ইন মিডিয়া ক্যারিয়ার, ওয়ান অব দ্য বেস্ট কমপ্লিমেন্ট সো ফার আই রিসিভ, থ্যাংক ইউ। আসলে ওইটাই আর কি বন্ধুরা, এটি আসলে আমরা সত্যি সত্যি কৃতজ্ঞ যে ক্যাথরিনকে এইভাবে পাওয়া। এবং আমার মনে হয় না ক্যাথরিন, কিন্তু ক্যাথরিন এবং তারেক মাসুদ কিন্তু আমাদের দেশের না, ইন্টারন্যাশনালি একদম রিকগনাইজড একটা মিডিয়া পার্সোনাল হিসাবে কিন্তু তারা সুপরিচিত। এইভাবে ক্যাথরিন নিজেকে আগে কখনো মেলে ধরেননি, মেলে ধরছেন কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য। এখানে যদি আমরা প্রয়োজনীয় শিক্ষাটা না নিই বন্ধু, তাকে তো আমরা সম্মান জানাচ্ছি, কিন্তু আমরা যদি প্রয়োজনীয় শিক্ষা না নিই তাহলে এই প্রচেষ্টাটা কিন্তু ব্যর্থ হবে। অনেক মূল্যবান বিষয় কিন্তু উঠে আসছে। এখন একটা কথা বললেন তিনি, যেভাবে এই দৃষ্টিকে, এই এই তিলোত্তমা ঢাকাকে আপন করে নিয়েছিলেন ক্যাথরিন, ঠিক সেইভাবে তারেক মাসুদও কিন্তু নিউ ইয়র্ককে একদম নিজের করে নিয়েছিলেন। এই যে টেন্ডেন্সি লাইফ পার্টনারের সাথে ভিউজ এক্সচেঞ্জ এবং তার প্রত্যেকটা জিনিসকে আপন করে নেয়ার যে ক্ষমতা, মানসিক অবস্থা, সেটাই কিন্তু লাইফ পার্টনার হিসেবে পরস্পরকে কাছে কাছে নিয়ে আসে। এগুলো কিন্তু শিক্ষা, এগুলো কিন্তু বলে দেওয়ার মতো কিছু না বন্ধু, এগুলো আমরা শিখে নিব এবং আমাদের ব্যক্তি জীবনে যদি এগুলো আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে আমার মনে হয় না যে সেই সংসারে বা সেই লাইফে, সেই দাম্পত্য জীবনে কোনো কষ্ট আসতে পারে। জি ক্যাথরিন, আবার চলে যাচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে যাওয়ার আগে ক্যাথরিন একটা বড় জিনিস কিন্তু মিস করে গেছি, বিয়েটা কিভাবে হয়েছিল, কোথায় হয়েছিল, এবং ওটা তো আমার মনে হয় যে ওয়ান অফ দ্য এক্সাইটেড থ্রিলিং পার্ট সো ফার যে কোনো মানুষের জীবনে।
এখানে বাংলাদেশে বিয়ে তো দিনের পর দিন হয় না,
সিদ্ধান্ত
সেদিন আমরা বিয়ে করব, তখন আমরা
সিদ্ধান্ত আসলো
মানে সিদ্ধান্ত হয়তো কারো অ্যাডভাইসে, মানে আমার ভিসা মানে
বলছিলেন তো, হ্যাঁ যেটার জন্য একটা প্রয়োজন,
তো সেদিন আমাদের ছবিও ছিল না, হ্যাঁ ছবিটা নিতে হবে বিয়ে কাগজপত্রের কারণে, সেটাও আমরা জানতাম না। তো আমরা হঠাৎ করে মানে ওই সমস্ত কিছু ছবি টবি মিলে তুলে তারপরে আমরা চলে গেলাম কোর্টে, তাও কোর্টে মেইন কোর্টে না, মানে কোর্টের পিছনে একটা গলিতে যেখানে একটু মানে শটগান স্টাইলে আর কি। তারপরে মানে খুব সহজ আসলে ঘটনাটাই, মানে কিছু কাগজপত্র শুধু সাইন টাইন করে, আমাদের সাথে দুইজন উইটনেসও ছিল, এবং এটি আর কি। তারপরে
আমি আমি বিশ্বাস করি ক্যাথরিন যে কন্ট্রাক্ট ম্যারেজ শুধু হয় সব দেশে আছে এই প্রভিশনটা, আপনাদের প্রয়োজন ছিল সেটা যেমন ঠিক যে ভিসা এক্সটেন্ড করা, কিন্তু মানসিক সংযুক্তি তো অনেক আগেই তৈরি হয়ে গেছিল, বিয়ে হওয়াটা শুধু সময়ের অপেক্ষায় ছিলেন।
হ্যাঁ, এটা শুধু কাগজপত্র একটা ভেরিফিকেশন, কিন্তু আসলে মনের দিক দিয়ে বিয়ে হয়ে গেছে
অনেক আগেই, তো সেই প্রস্তুতি ছিল। তো ফাইনালি যখন আপনার সিগনেচারটা করলেন এবং স্বীকৃত হইলেন তারেক মাসুদের দ্বারা, তারেক মাসুদের বউ হিসেবে, তখন নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের বাঙালি ললনাদেরকে যেভাবে আপ্লুত করে আবেগ বা এক্সাইটমেন্ট, ঠিক সেভাবে আপনিও প্লাশিং করেছিলেন, সেই সময় আপনিও হয়তো এই বাঙালি ললনদার মতো আপ্লুত হয়েছিলেন যে ফাইনালি আপনার বিয়ে হয়েই গেল।
বিয়ে তো হয়ে গেছে, শুধু তারেকের সাথে না, দেশের সাথে হয়ে গেছে,
দেশের সাথে বিয়েটা হয়ে গেল।
সেটাই
জি ক্যাথরিন,
আমার এখন এখন এই দৃষ্টি থেকে মনে হয় যে আসলে মানে বাঙালি একটা বাঙালি স্টাইলে বিয়ে হলে তো ভালো হতো, তাহলে একটা আলাদা একটা মানে একটা স্মৃতি হতো আমাদের, মানে খুব মিষ্টি একটা স্মৃতি হতো। এখন সেই দিনের ছবি নাই, যেমন সেই দিনের কোনো রেকর্ডিংও নেই, শুধু কাগজে কলমে যা ছিল। হ্যাঁ, সেটি তো
বিয়ের পরে ফাইনাল মানে তারপরে কোনো স্মৃতিময় কোনো ঘটনা, জাস্ট ওই 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 অকেশনে
সেই দিনই,
হ্যাঁ, তারিক মাসুদের পক্ষ থেকে কিছু বলেছিল বা আপনি
সেই দিনই আসলে তো আমি বিয়ে ছাড়া আমার তো তেমন কিছু মনে নাই, মানে তারপরে তো আমি আমার মনে হয় আমার রিক্সা করে ফিরতেছিলাম, এবং ওয়েদার তো ভালো ছিল,
ওয়েদার কিন্তু সব সময় ক্যাথরিনের পাশে থাকে।
হ্যাঁ, আমার তো সিনেমা মানুষ না, সবসময় মানে ওয়েদার এবং লোকেশন নিয়ে ভাবি, তো আমরা মানে রিক্সা করে ফিরছিলাম এবং রাস্তা খুবই সুন্দর, আমার সমস্ত কিছু খুব সুন্দর লাগছিল আমার কাছে। এই
অনুভূতি এটাই এটাই হচ্ছে ব্যাপার, এটাই আসলে শুনতে যাচ্ছিলাম যে কোথাও না কোথাও তো বাসি তো বাঁচতেই হবে, যেখানে প্রেম দারুণ ভাবে একটা গন্তব্য খুঁজে পাচ্ছে আর বাসি বাজবে না তা তো হয় না, অন্য দিনের মতোই হয়তো রাস্তা ছিল, ওয়েদারটা অন্যদিনের চাইতে হয়তো খুব বেশি পার্থক্য ছিল না, কিন্তু ভেতরে এমন সুরেলা বাসির ঝড় উঠেছে যে সবকিছুকেই
খুব সাধারণ হয়তো দিয়েছিল,
কিন্তু অসাধারণ মনে হচ্ছিল,
সাধারণ মনে হচ্ছিল সেটি। তো যাই হোক, তারপরে তো আমরা নিউ ইয়র্কে ছিলাম এবং নিউ ইয়র্কে ওখানে আমরা শেষ পর্যন্ত 4-5 বছর থাকলাম, কিন্তু পুরো সময়টি গেল আসলে বাংলাদেশের মানে জন্য কাজ করে এবং বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, বিশেষ করে মুক্তির গানের কাজের কারণে আমরা এইটাই মানে মূল সময় থেকে দিয়েছে মুক্তির গানের পিছনে। এবং আমরা যখন ফিরেছি দেশে তখন আমরা মনে মনে আমরা ফিরছি একেবারে, আমরা তো জানি যে এই কাজটা শেষ করে আমরা বাংলাদেশে আসবো এবং থাকবো বলে অনেকদিন থাকবো, সেটা 95-এ আমরা যখন।
ক্যাথরিন, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু বন্ধ রাখ মেঘলা, আমি কিন্তু আসলে আজ আপনাকে নিয়ে ভালোবাসার দীক্ষা নিতে বসেছি, অনেক কিছু শেখার আছে আপনার কাছে, গুরু হওয়ার জন্য আসলে নামকেও আসতে বসলেই গুরু হয়তো একটা ক্যারেক্টার প্লে করা যায়, কিন্তু জীবনের কাছে যারা অনেক কিছু শিখে, জীবনের পরখে, জীবনের প্রত্যেকটা বাক্যে চ্যালেঞ্জ করে এই জায়গাতে আসে, যে জায়গাতে আপনি এসেছেন ক্যাথরিন, তারাই সত্যিকারের গুরু, কিন্তু গুরু বলতে যা বোঝায় তারাই সত্যিকারের ভালোবাসার গুরু। আমরা একটা বাড়ি ত্যাগ করতে পারি না ক্যাথরিন, এখন যদি আপনি খোঁজ নিয়ে দেখেন যে আজকের এই বাংলাদেশে অনেক দাম্পত্য কার কলহের একটা বড় কারণ যে কে কার ফ্যামিলিকে কত বেশি প্রায়োরিটি দিচ্ছে, ছেলের ফ্যামিলি নাকি মেয়ের ফ্যামিলি, এটি দাম্পত্য অনেকগুলো কলহের একটি বড় কারণ বাংলাদেশে, যে আমার বাবা মাকে তুমি এই ইম্পর্টেন্সিটা দিলে না, মেয়ে বলছে আমার বাবা মাকে কেন তুমি দিলে না। কিন্তু সেই সময়ে আপনি এমন একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেন, নট অনলি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আপনি এমন একটা দেশকে রিপ্রেজেন্ট করেন যে দেশ মনে করলেই, যে দেশ মনে করলেই বিশ্বের প্রত্যেকটি এই পৃথিবী নামক যে গ্রহটা আছে তার প্রত্যেকটা জায়গায় তারা মনে করলে সে অনুপাতের রেসপন্স হতে বাধ্য। বর্তমান যে আমরা সমসাময়িক পরিস্থিতি যদি বিবেচনায় বলি, সেই দেশের একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির এইরকম ডমিনেটিং একটা কান্ট্রির মানুষ হিসেবে আপনি শিক্ষাটা পেলেন, আপনার মধ্যে মানবিক মূল্যবোধটা তৈরি হলো, আপনার মধ্যে এই হিউম্যান কোয়ালিটিস গুলো এই লেভেলে থাকলো যে একজন মানুষকে ভালোবেসে সিদ্ধান্ত নিতে পারলেন যে আমি পার্মানেন্টলি আমার দেশটাকে ছেড়ে, এইরকম একটা দেশকে ছেড়ে তৃতীয় বা বিশ্বের অন্যত একটা পিছিয়ে পড়া দেশে এসে সারা জীবনের জন্য ঘর বাঁধতে এসেছি। আর আমরা সামান্য নিজের ঘর আর পরের ঘর এই হিসাব করে এই দড়ি টানাটানিতে প্রতিদিন প্রতি মুহূর্তে ঝগড়া বিবাদে লিপ্ত থাকছি, ইভেন শুধু ঝগড়া বিবাদ হলেই হয়তো ক্ষান্ত হতাম, এরকম বহু ডিভোর্সড বহু সেপারেশন ফাইল হচ্ছে কোর্টে, যেখানে ঘটনা একচুয়ালি সূত্রপাত বা সূতিকাঘাত এখান থেকে যে কে কার ফ্যামিলিকে কত বেশি প্রায়োরিটাইজ করতেছে, কোথেকে পান আপনার আসলে এই শিক্ষা, কোথেকে এসেছে আপনার মধ্যে এই হিউম্যান কোয়ালিটিস। আপনাকে সত্যি গুরু এতেশাম গুরু বলে আপনাকে সম্বোধন করছি, এটাই তো ভালোবাসার গুরু, এটাই তো সত্যিকারের ভালোবাসার টিচার। বন্ধুরা, আমি আসলে একদম একদম অন্তরের অন্তঃস্থল থেকে মানুষটাকে সম্মান জানাচ্ছি যখনই সুযোগ পাচ্ছি আর কি, তাও আমার মন ভরছে না আসলে। আপনাদের কমেন্টস, আপনাদের লাইক কন্টিনিউ হতে থাকুক, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনারা কতখানি আমাদের সাথে আছেন। কিছু কমেন্টস নিয়ে নিই মেঘলা।
এক্স্যাক্টলি, অনেক বন্ধুই টেক্সট করছেন এবং ফেসবুকে কমেন্ট করছেন, এবং বন্ধু যারা এখনো কানেক্টেড হননি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমাদেরকে টেক্সট করুন এবং কমেন্ট করুন, এবং ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত থাকুন। ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে এবং অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং সবসময়ের মতো আরো একবার বলছি যে কিভাবে খুঁজে পাবেন আমাদের এই পেজটি, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আপনি খুঁজে পাবেন, এবং এখান থেকে এসে দেখবেন যে আমাদের পোস্ট আপলোড করা হয়েছে। সো সেখানটিতে অনেক লাইক এবং অনেক কমেন্ট এসছে, সো প্লিজ আপনি ওখানটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে আর্ক সানি, লিখেছেন, ক্যাথরিন মাসুদ, ইউ আর গ্রেট, অ্যান্ড আজকে আমি প্রোগ্রামটা শুনছি এবং খুবই এনজয় করছি। এবং সোহরাব হোসেন লিখেছেন, অনেক ভালো লাগছে আপনার কথা, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। নিয়ামুল হাসান লিখেছেন যে, তারেক মাসুদ তোমাকে অনেক ভালোবাসত, ভালোবাসে অ্যান্ড ভালোবেসে যাবে। ওকে, এটা ক্যাথরিন মাসুদের উদ্দেশ্যে লিখেছেন। এবং সাজিদুর রহমান রাজু লিখেছেন, ক্যাথরিন মাসুদ এবং তারেক মাসুদের ভালোবাসাটা খুবই রোমান্টিক ছিল, রিয়েলি অসম। অ্যান্ড মোহাম্মদ মামুনও আছেন, লিখেছেন, আমি খুবই অবাক হই তখন যখন ক্যাথরিন মাসুদের মায়াবী কথা শুনি, আমি নিজেকে বিশ্বাস করতে পারি না যখন ক্যাথরিন মাসুদের হাসির আওয়াজ শুনি। ক্যাথরিন মাসুদ কিভাবে এত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলেন। ওকে, এস এম সজীব আছেন, লিখেছেন, উই আর প্রাউড অফ তারেক মাসুদ। এক্স্যাক্টলি, উই আর। অ্যান্ড তানভীর রহমান আছেন, লিখেছেন, আপু আপনি এত ভালো করে কিভাবে কথা বলেন, অসম আপু।
এই কথায় একটা কথা আমি যোগ করতে চাই, ভালোভাবে বাংলায় কথা বলতে পারাটা কিন্তু অনেকে পারে আমি দেখেছি, বিশেষ করে যারা ভিন্ন ভাষার মানুষ, ফ্লুয়েন্টলি কথা বলতে পারা যেটাই, কিন্তু সেই ভাষাটাকে আপন করে নেয়া, সেই ভাষাটায় বাঁচতে শেখা, এইরকম ভিন্ন ভাষাভাষীর লোক আমি খুব কম পেয়েছি। এই জন্য কিন্তু তারেক মাসুদের ক্যাথরিনের মানে প্রশংসার দাবি রাখি, কারণ আমি যে অ্যাসপেক্ট থেকে, আমিও কিন্তু অনেক সময় অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করে ফেলি, বা যে অ্যাসপেক্ট থেকে, যে ভাববোধ থেকে, যে আবেগ থেকে, যে ভেতরের গহীন জায়গা থেকে কথা বলার চেষ্টা করছি, ক্যাথরিন কিন্তু সাথে সাথে সেটিকে কানেক্ট করছে। তার মানে শুধুমাত্র ভাষা জানলে হবে না, যদি সে ভাষায় বাঁচতে না শিখে, সে ভাষায় চলতে না শিখে, সে ভাষায় যদি সত্যিকার অর্থে বাঁচার অভ্যাস না তৈরি করে ফেলে, তাহলে কিন্তু এভাবে কানেক্ট করার কথা না। এটি আমাকে দারুণভাবে আশ্চর্যান্বিত করেছে। অনেক টেক্সট আসছে আসলে ভাষা নিয়ে, তাই এই কথাটা বললাম যে ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারাটা এমন কিছু কৃতিত্বের দাবি রাখে না, দাবি রাখে এটি যদি সে ভাষায় কেউ বাঁচতে শেখে, তখনই কিন্তু একদম ভেতরের খুব খুব গভীরে যে রঙের খেলা চলে মানুষের মনের মধ্যে, সেগুলো কানেক্ট করতে পারে মানুষ, যেমন কানেক্ট করছে ক্যাথরিন এখানে।
This track was downloaded from fusionbd.com.
রাইট, আব্বাস মিয়া যুক্ত হয়েছেন ওমান থেকে, লিখেছেন, গুরু আপনাকে থ্যাংকস তেমন একজনকে আমাদের অতিথি বন্ধু হিসেবে আনার জন্য স্টুডিওতে। হাফসা আছেন মাদারীপুর থেকে, লিখেছেন যে, প্রথম ভালোবাসার বাংলাদেশ শুনছি এবং অনেক ভালো লাগছে। আরমানও যুক্ত হয়েছেন, লিখেছেন যে, ক্যাথরিন মাসুদের জন্য আজ একবার তারেক স্যারের কথা মনে পড়লো এবং খুব মনে হচ্ছে, তার জন্য দোয়া করি। ওকে, আছেন স্বপ্নম সাকিব, লিখেছেন যে ওনার পিকচারটা অনেক নাইস, সেই প্রসঙ্গে লিখেছেন। এবং তিশা লিখেছেন দোহার থেকে, ভাইয়া আমার এসএমএসটা প্লিজ পড়বেন, যে ক্যাথরিন মাসুদ ইজ গ্রেটেস্ট উইমেন, উনার মাঝেই আছেন আমাদের প্রিয় তারেক মাসুদ, আর উনার কথাই আমি নিজের ভালোবাসাকে আরো তীব্রভাবে আবিষ্কার করতে পারছি, আরো অনুভূত হচ্ছে। এবং অনেক বন্ধু টেক্সট করেছেন, যেমন ডিজে মিরাজ আছেন পারভেজ শ্রীপুর থেকে, গোলাপু যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে, হামিদুল ইসলাম কাঁচপুর থেকে, পলাশু যুক্ত হয়েছেন ফরিদপুর থেকে, আছেন বিলাস মগবাজার থেকে যথারীতি, এবং মোহনা ঢাকা থেকে, শক্তিও আছেন আমাদের সাথে, মনিরও আছেন ফরিদপুর থেকে, এবং মোহাম্মদ ফাহিম উনি আছেন মিরপুর 11 থেকে। এবং বন্ধু আপনি আমাদেরকে টেক্সট করুন 1626 নম্বরে, এবং ফেসবুকের অ্যাড্রেসটা আরো একবার জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4।
এবং আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টস কন্টিনিউ করুন আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডিতে, যাতে করে আমরা বুঝতে পারি ভালো একটি জিনিসের সাথে, ভালো দারুণ একটি ভালোবাসার সাথে এবং ভালো মানুষের সাথে আপনারাও দারুণভাবে সংযুক্ত আছেন।
এক্স্যাক্টলি। এবং এখানে একটা কথা বলবো যে প্রোগ্রামটি শুরু হওয়ার আগে, যখন আমাদের অতিথি বন্ধু প্রবেশ করার আগে, অনেক বন্ধুই টেক্সট করছিলেন কাগজের ফুল নিয়ে, যে এই চলচ্চিত্রটা নিয়ে কি ভাবছেন ক্যাথরিন মাসুদ, কিভাবে সম্পূর্ণ করবেন এই প্রসঙ্গে ক্যাথরিন?
এগুলো অবশ্যই আমরা আলোকপাত করব, এগুলো একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা নিয়ে আসব। আর যদি কারো মধ্যে ব্যক্ত কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই সেটারও অপশন ওপেন করে দেব আপনাদের জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে 15 মিনিটের একটি আমরা সময় রাখবো, যখন আমরা টেলিফোন কল নিব এবং আপনাদের এই কমেন্টস আমরা নিতেই থাকবো। ক্যাথরিন, আমরা একদম অনুষ্ঠানের হয়তো আর কিছুক্ষণ সময় আছি, আমরা অনুষ্ঠানের অলরেডি আমরা চলে গেছি আপনার হাত ধরে নিউ ইয়র্কে। বাবা মা যখন জানলেন প্রথম, তখন তাদের রিয়াকশনটা কেমন ছিল তারেক কিনে যাওয়ার পরে? তারেকের সেই কোয়ালিটি ছিল, তারেক সেটি মানিয়ে নিতে পারতেন, বাট ফার্স্ট রিয়াকশনটা কি ছিল?
ফার্স্ট রিয়াকশন তো মানে খুব স্বাভাবিক আসলে। তখন ক্রিসমাস টাইম ছিল, তো আমরা প্রথমবার মতো আমার গ্রামের বাড়িতে গেছিলাম। এবং সেটা এমন একটা সময় যখন সবাই এক জায়গা একসঙ্গে, আমার মামা মামি তারাও ছিলেন, আমার নানা সে সময় জীবিত থাকতেন, তো খুব সুন্দর একটা নিরিবিলি একটা জায়গা কানেটিকেট স্টেটে, নিউ ইয়র্ক থেকে 2.5-3 ঘন্টা দূরে ড্রাইভে। তো আমরা রাত্রে ওখানে পৌঁছেছিলাম এবং তারেক অনেক মানে এই গ্রামের বাড়ির কথা অনেক শুনেছে আমার কাছ থেকে, মানে স্বপ্নের কথা মতো আর কি, যে এই হলুদ রঙের বাড়ি এবং সামনে বড় একটা গাছ আছে, ওক ট্রি যেটা বলি আমরা, বিশাল বড়, এবং পাশে একটা পুকুর আছে যেখানে গরমের সময় ওখানে আমরা নৌকা করে চলি এবং শীতের সময় আবার সবাই আইস স্কেটিং করে, সেরকম একটা জায়গা। তো আমরা পৌঁছে গেলাম ওখানে অনেক রাতে, রাত 12টার সময় মনে হয়, এবং তখন কেউই ছিল না আসলে, আমরা প্রথমে পৌঁছলাম ওখানে। তো আমরা বাড়ি যখন দরজা খুললাম, তখন পানি পড়ার আওয়াজ অনেক জোরে, মানে মনে হয় একটা জলপ্রপাত, মানে একটা ওয়াটারফল আর কি বাড়ির ভিতরে। তখন আমরা জানতে পারলাম যে একটা মানে শীতের সময় যেটা হয়, অনেক সময় পাইপ গুলো বাস্ট করে, তো আমাদের বাড়ির ভিতরে মানে ওয়াটারটা পানিটা অন করা ছিল এবং পাইপটা বাস্ট করছে, ওই অন করা অবস্থা পানিতে পড়ছে, মানে পুরো বাড়ি এখন ফ্লাড হয়ে গেছে।
কেউ ছিলেন না ওখানে?
কেউ ছিল না।
তো ড্রাইভ নিয়ে রেস্ট নেওয়ার কোন উপায় নাই, এই কাজে ঝাঁপায় পড়তে হলো
এবং মানে তারেক অনেক হেল্প করেছে এবং আমার মা সাথে ছিল। তো আমার মা মনে হয় মানে খুবই মানে
ক্যাথরিন, একটা 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 জিনিস কিন্তু লক্ষ্য করার মতো, মেঘলা খেয়াল করেছিস কিনা? আমি আবার এই গল্পতে আসবো, হঠাৎ করে জলপ্রপাত পরিত্যক্ত সে বাড়িটিতে। কিন্তু ক্যাথরিন, একটা একটা জিনিস আমার কেন জানা এখন মনে ইনভেন্ট হলো, তাই মনে হচ্ছে আমার নিজের কাছে, যে কেউ যখন তার স্বপ্ন নিয়ে বড় হয় একদম ছোটবেলা থেকে, স্রষ্টা মনে হয় নিজের হাতে দায়িত্ব নিয়ে নেয় যে এর মনের মতো করে মানুষ আমি খুঁজে রেখেছি পৃথিবীর অমুক জায়গাতে, যে স্রষ্টারই যেন দায়িত্ব হয়ে পড়ে, বা প্রকৃতি যদি বলি, প্রকৃতি যেন দায়িত্ব হয়ে পড়ে যে কিভাবে এদের সাথে মেলানো যায়। যেমন আপনার আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি বা কারো মধ্যে কিন্তু ছবি আঁকার কোনো টেন্ডেন্সি নাই, তারা সবসময় অনেক বেশি একাডেমিক, পড়ালেখাটাকে বেশ মেন হিসাবে ছিল, কিন্তু আপনার কোথেকে যেন শিল্পের নেশা ঢুকে গেল, প্রকৃতি বা স্রষ্টায় যেন ঢুকিয়ে দিয়েছে। কারণ কোনো না কোনো সময় এই স্বপ্নটাই যেন তাকে টেনে নিয়ে যায় এরকম শিল্পী মনা মানুষের কাছে, এটি একটি কানেকশন। দেন ভাইয়ের সাথে প্রথম দেখা, হঠাৎ করে স্টোমাক ফ্লু, বমি উঠে আসা, স্রষ্টা বা প্রকৃতি আপনাকে সুযোগ করে দিচ্ছে যে তারেক তোমার কাজে তুমি ব্যস্ত হয়ে যাও যাতে করে এমন কিছু হয় এই মানুষটি ইমপ্রেসড হয়, আপনার ভাই ইমপ্রেসড হলেন। আবার আড়াই তিন ঘন্টার ড্রাইভ, বাসাতে ফিরেই এমনই একটি ঘটনার সামনাসামনি হওয়া যেটির জন্য কেউই প্রস্তুত ছিলেন না, হয়তো প্রকৃতি বা সৃষ্টি এভাবে সাজিয়ে রেখেছেন যে তারেক ডু সামথিং স্পেশাল যাতে করে এই মানুষগুলো তোমার কাছাকাছি চলে আসে। অর্থাৎ ভালোবাসা প্রবণ মানুষগুলো যখন পরস্পরকে আঁকড়ে ধরে রাখতে চায়, ভালোবাসতে চায়, তখন যেটা বলে যে পুরা কায়নাত যেন ব্যস্ত হয়ে পড়ে তাদেরকে মেলানোর জন্য, আমার কাছে এইরকম মনে হচ্ছে এই কোইনসিডেন্ট গুলোকে, এবং সবগুলো একটার সাথে একটা যেন গাথা।
হয়তো বলে যায় যে অন্য একটা হাত এখানে আছে।
এক্স্যাক্টলি।
মানে
বাড়িতে ঢোকা,
তারপরে তো মানে সবাই তারপরে দিন চলে আসছে, এবং মানে আসলে তার একটু সবাই সাথে খুব ভালোভাবে মিশছে, এবং আমার মামা আমার মনে আছে একটা বই দিয়েছে তারেককে, মানে প্রথম পরিচয়, কিন্তু তারেক তো খুব মানে বই প্রিয় মানুষ ছিল, সবসময় যে বই একটা সংগ্রহ রাখত, এবং বিশেষ করে ফিল্মের বই, তো একটা বই দিয়েছে ডকুমেন্টারি পড়ে, খুব ক্লাসিক একটা বই, তারেকে ওটাতে মানে খুবই খুবই খুশি। আমার একটা ছবিও আছে সেই সময় যখন খুলেছে সেই প্রেজেন্টটা এবং বইটা দেখছে, তার মানে মুখের উপরে মুখে একটা মানে উজ্জ্বল হয়ে আসছে তার চোখের এক্সপ্রেশন মধ্যে। তো তারপরে তো আমার মামার সাথে অনেক কথা হলো, আমার মামার কথা সে আগে শুনেছে, আমার মামা তো একজন মানে কি বলবো মানব অধিকারের মানে আইনজীবী কর্মী আর কি, তো তার তো অনেক গল্প ছিল, তো তার এক, এবং কিন্তু একই সঙ্গে আমার মামা ফিল্মের উপরে পড়াশোনাও করেছে ফ্রান্সে এক পর্যায়ে, তো সেটা নিয়েও অনেক কথা হয়েছে। তারপরে আমার নানাও মানে খুবই ইমপ্রেস ছিল তারেক নিয়ে, আসলে তো তারেক খুবই ইমপ্রেসিভ ছিল এবং খুব মানে সুন্দর গুছিয়ে,
ইভেন আমেরিকার বিচারক সাহেবকেও ইমপ্রেস করতে সক্ষম হয়েছিল সে
বাধ্য হয়ে।
তারপর
তো মানে সবাই সাথে আসলে ওইভাবে মানে খুব সুন্দর একটা সময় কেটেছে ওই ক্রিসমাস টাইমে, বড়দিনের যে ছুটি সময়। তারপরে থেকে আমরা মানে নিউ ইয়র্কে ফিরে গেছিলাম, এবং ওখানে মোটামুটি একটা মানে মানে স্থায়িত্বভাবে আমরা ওখানে সেটেল হয়েছি অল্প সময়ের মতো। আমাদের প্ল্যানও ছিল, যেমন আমার প্ল্যান ছিল বাংলাদেশে উঠতে আমি এক বছর থাকবো, তেমনি আমাদের প্ল্যান ছিল নিউ ইয়র্কে উঠতে মানে এক বছর থাকবো, কারণ বাংলাদেশে ফিরতে হবে ইত্যাদি। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওখানে সাড়ে চার বছর চলে গেল, তারে কোনো দিনও তার, এবং এটাও মানে আমি খুবই শ্রদ্ধা করি যে অনেকে আছে দেশপ্রেমিকও, কিন্তু বিভিন্ন কারণে মানে পারিবারিক কারণে হোক বা বাচ্চারা মানে বাচ্চাদের স্কুলিং এর জন্য বা যে কারণে হোক থেকে যায়, তারে কোনো দিনও সে প্ল্যান ছিল না সে বাংলাদেশে ফিরেই যাব, কারণ তার বাংলাদেশের জন্য তার একটা মানে বড় একটা স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে। এই স্বপ্ন দেখেও আমিও স্বপ্ন দেখতে থাকতাম, মানে তারই স্বপ্ন আমেরিকা, মানে একটা এক পর্যায়ে আপনি বলেছিলেন যে কেন এরকম একটা দেশ ছেড়ে বাংলাদেশের মতো একটা ছোট মানে চিত্র বিশ্ব বা যেভাবে
যা সত্য আর কি,
হ্যাঁ যা সত্য, কিন্তু আমি আমি যেটা তারেকের কাছ থেকে শিখলাম, আসলে আমেরিকা আমাদের সবাই স্বপ্ন ছোট হয়ে আসছে, যে কারণে হোক সবার স্বপ্ন ছোট হয়ে আসছে এবং চতুর হয়ে আসছে, মানে
ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বন্ধ রাখি একটু,
ওটি কনসিউমারিজমের কারণে বা এমনকি ডেভেলপমেন্ট একটা পর্যায়ে চলে গেলে তখন মানুষ তো শুধু তার নিজের বাড়ি গাড়ি এটা সেটা নিয়ে চিন্তা করতে থাকে, এবং আমরা হারিয়ে ফেলি এই যে বড় পর্দায় যে স্বপ্ন দেখার যে একটা শোক থাকতে পারে একটা মানুষের, সেটা আবার আমি তারেকের কাছ থেকে আমি আমি শিখিয়েছি যে না, আমরা বড়ভাবে আমরা স্বপ্ন দেখতে পাবো, শুধু দেখার না, আমরা কিভাবে বাস্তবায়ন আমরা করতে পারবো সেটা এগিয়ে নেওয়া চলা, এবং আমি আমার মনে হয় যে বাংলাদেশের মতো একটা দেশে এটা সম্ভব বেশি, যেখানে এমন কি অসম্ভব জিনিস সম্ভব করে ফেলা যায়। যেমন আমেরিকায় অনেক কিছু এমন রিজিড হয়ে গেছে, এমন ফিক্সড হয়ে গেছে যে আসলে ওখানে মুভ করার মতো স্পেস নাই। সব জায়গায় কিন্তু ভরে গেছে মানুষ, মানুষের কাজ নিয়ে, এবং সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে, এমন ভাবে তাদের ছোট কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর এখানে যেহেতু মানে অনেক কিছু এখনো সৃষ্টি হয়নি, সেই জন্য আসলে ওই সম্ভাবনা বেশি একটা বড় কিছু স্বপ্ন দেখার এবং কাজ করার। সেটা আমাকে আমার মনে হয় অনেক বেশি আকৃষ্ট করেছে এই বাংলাদেশে, যে বড় সম্ভাবনা যে এই দেশে অনেক অনেক এগিয়ে নিয়ে নেওয়া যাবে এই দেশের সাথে।
এখানে কাজ করার ক্ষেত্রটা এখনো প্রচুর পরিমাণে আছে,
প্রচুর পরিমাণে আছে হয়তো সেই।
এবং ক্যাথরিন, দুইটি বিষয় মনে হয় আমি কথাগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে শুনছিলাম, যে কারণে একদম সাউন্ডলেস করে দেয়া আর কি। যে পার্থক্যটা বললেন এখন আমেরিকা এবং বাংলাদেশকে নিয়ে, যে আমেরিকাতে সমস্ত এরিনাতেই সমস্ত কিছু দিয়ে এত বেশি মানুষ ওভারফ্লাডেড, সমস্ত এক্সপার্টিস দিয়েই,
এবং সারা পৃথিবী থেকে,
সমস্ত পৃথিবী থেকে। যুক্তরাষ্ট্র অ্যাকচুয়ালি যুক্ত জাতির একটা দারুণ সম্মেলন ক্ষেত্র, এবং প্রত্যেকটা এরিনাতে প্রত্যেকটা সেক্টরে যত রকমের এক্সপার্টিস তারা সম্ভবপর হচ্ছে সেখানে তার সন্নিবেশন ঘটাচ্ছে। বাংলাদেশে সেক্ষেত্রে অনেক জায়গাতে এখনো আনট্যাপড, বা সেসব জায়গাগুলোতে কাজ করার অনেক বেশি সুযোগ আছে, এটি একটা ব্যাপার।
মেধাবী মানুষ আছে
এখানে, আছে, এটি একটি ব্যাপার। এবং আরেকটি কথা আপনার মধ্যে উঠে এসেছে যে সেখানে ব্রিদিং গ্যাপটা খুবই কম, এত বেশি রিজিড, এবং এত বেশি তার ছোট ছোট কাজগুলো নিয়ে মানুষ এত বেশি ব্রকডাউন যে তার একটা টিপিক্যাল লাইফের বাইরে ভাববার মতো ফুরসতি পারছে না, বা এই এই টিপিক্যাল ট্রেডিশনটাকে যে কেউ ক্র্যাশ করবে বা নতুন একটা রেগুলেশন নিয়ে আসবে, নতুন ভাবে ভাবা যেতে পারে, আলাদা কিছু করা যেতে পারে, জীবনটাকে অন্যরকম ভাবে দেখা যেতে পারে, এই ভাবনাটারও যেন বাইরে চলে গেছে। সবকিছু যেন কেমন খুব বেশি মাত্রায় ছকে বাঁধা,
সেটি মানে এক্স্যাক্টলি, জীবন তো ছোট হয়ে আসছে,
খুব বেশি মাত্রায় ছকে
বাঁধা, চলে যেটা
এক্স্যাক্টলি, বড় করে বাঁচাটা বন্ধ হয়ে গেছে। কেন, আপনি চেয়েছিলেন শ্বাস ভরে নিঃশ্বাস নিতে, একদম বুক ভরে বড় করে বাঁচতে, যেটি শিখিয়েছিল তারেক, সে কারণে এই দেশটাতে ফিরে আসছে।
একটা এক্সাম্পল আমি এটা নিয়ে বলি, সেটা হচ্ছে যেমন নিউ ইয়র্কে অবশ্য অনেক শিল্পী মানুষের সাথে আমাদের মিশার একটা সুযোগ হয়েছে, বিশেষ করে যারা ছবি নির্মাতা তারা, বা ইচ্ছা করে তাদের স্বপ্ন হচ্ছে নির্মাতা হওয়া। তো ওখানে সবাই মনে করতো যে একটা বড় সফল হচ্ছে একটা ছবি যদি একটা শোতে 500 জন মানুষকে পাওয়া যায় দর্শক হিসেবে, একটা শোতে, হয়তো একটা প্রিমিয়ার শোয়ে। তারপরে যদি ছবি বন্ধ, বাক্স বন্ধ হয়ে যায়, তাও কিন্তু ওই সফলতা থাকবে, মানে এরকম একটা ধারণা থাকবে। আর বাংলাদেশে যেটা দেখা যায় যে লক্ষ 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 মানুষকে রিচ করা যায় একটা ছবি দিয়ে, পুরো দেশ থেকে মানে
একটা আমব্রেলার নিচে নিয়ে চলে
আসা যায়, মানে এইটা, এই সম্ভাবনা তো থাকে। মানে একটা একজন চলচ্চিত্র নির্মাতা সেই স্বপ্ন দেখে যে মানুষকে নাড়া দেওয়া, হ্যাঁ, এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা, এবং মানুষের কাছ থেকেও শিখে নেওয়া, এবং এই দর্শকদের সাথে যে একটা কমিউনিকেশন হতেই থাকে,
গিভিং সামথিং এন্ড টু রিচ সাম ফিডব্যাক,
রিসিভিং সামথিং, যেটা আসলে তারেক মানে এই ক্ষেত্রে আসলে নির্মাতার সাথে যে অনেকটা আলাদা ছিল, কারণ সে শুধু ছবি নির্মাণের ক্ষেত্রে,
সে তো ছিল সিনেমার ফেরিওয়ালা, সেভাবেই তাকে বলা হতো, সিনেমা বানাতো না, ফেরি করে মানুষের কাছে পৌঁছাতো।
তার কথা ছিল যে কি কি লাভ আমি যদি আমার ছবি যদি নিয়ে যেতে না পারি আমার দর্শকদের কাছে, তাহলে ছবি নির্মাতা হিসেবে বা একটা ছবি নির্মাণ,
এটা একটা বড় কারণ ছিল এদেশে আসার পিছনে। এবং ফাইনালি এদেশে এসে দারুণ কিছু কীর্তি তৈরি করলেন একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে, রানওয়ে, মাটির ময়না, বাংলাদেশ, বাংলাদেশের সিনেমা যতদিন থাকবে গর্বের সাথে এ নামগুলো স্মরণ করবে।
কিন্তু তার ইচ্ছা ছিল আরো অনেক কিছু করা,
মুক্তির গান, স্পেশালি মুক্তির গানের কথা তো বলতেই হয়। এবং জীবন ঘনিষ্ঠ তো বটেই, যেখানে তার প্রত্যক্ষভাবে ছাপ রেখেছে তার পেছনে ফেলে আসা শৈশব কৈশোরের সেই উন্মাতাল দিনগুলো, তার গ্রাম, এবং দেশজ সংস্কৃতি তো বটেই, দেশমাতৃকার কথা কিন্তু খুব বেশি করে এসেছে স্পেশালি আমাদের মুক্তিযুদ্ধ, এবং এটি বিভিন্নভাবে তার গানে, তার কথা এবং সিনেমাতে খুব বেশি ভাবে উঠে এসেছে। ক্যাথরিন, তারেককে নিয়ে পথ চলা শুরু হলো আপনার বৈবাহিক জীবন। এই বৈবাহিক জীবনে আমরা একটু আলোকপাত করতে যাচ্ছি, কেমন ছিল সব মিলিয়ে সাংসারিক জীবনটি?
সাংসারিক জীবনটি মানে আসলে
ঘর তো আলো থাকে, ভালোবাসা থাকলে আলোকোজ্জ্বল হয়ে ওঠে, যদি দুইজনের হাত ধরে নতুন তৃতীয় কোনো ব্যক্তির আবির্ভাব হয়, সেই সব ব্যাপার নিয়ে ছোট্ট করে একটু আলোকপাত।
আমরা তো সমস্ত কিছু একসঙ্গে করতাম, আমাদের মানে সাংসারিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের কাজ জীবন, প্রফেশনাল লাইফ, সব কিছু মিলে আসে আমরা এগিয়ে চলতাম, এবং প্রতি মুহূর্তে আমাদের যা যা সিদ্ধান্ত নিতে হবে সেই আলোচনার প্রেক্ষিতে আমরা নিতাম, একসঙ্গে নিতাম, আমরা মানে একসঙ্গে আমরা পরিকল্পনা করতাম, আমরা চিন্তা ভাবনা করতাম নতুন কাজের বা নতুন ছবির কাজে। এইটা মানে একসাথে নিয়ে চলা আমি আগে বুঝতাম না যে মানে আসল মানে যখন বলি যে একজন লাইফ পার্টনার যাকে বলে সেটা আগে বুঝতে পারিনি, এবং আমার আমার মা বাবা আসলে তাদের ছাড়াছাড়ি হয়েছে, ডিভোর্স হয়েছে আমার অনেক অল্প বয়সে, 4 বছর বয়সে, তো আমার ওইভাবে সামনে চোখের সামনে আমি কোনো এক্সাম্পল আমি পাইনি আগে। তবে মানে তারেকের মধ্যে আমি এমন একটা মানুষটি আমি পেয়েছি যে যার সঙ্গে পুরো জীবন যাত্রা একসঙ্গে নিয়ে ওইভাবে আমি চলতে পেরেছি, মানে কোনো সময় মনে হয়নি যে আমাদের মানে নিশ্চয় মানে কাজের সময় বিশেষ করে আমাদের হয়তো এক দ্বিমত হতো মাঝে মধ্যে, কিন্তু এটা আমরা আমরা দুইজনেই বুঝতাম যে এটা একটা সৃজনশীল প্রক্রিয়ার পার্ট হিসেবে আসতো, তারপরে আমরা আবার একমত হতাম। তো এই এটা আমি বলবো যে এটা মানে একটা ব্যতিক্রম, একটা মানে একটা সুযোগ আমি পেয়েছি যেটা হয়তো অনেক মানুষ ওই সুযোগটা পায় না,
সবাই এরকম স্বপ্ন দেখে, অনেকের হয়তো স্বপ্নটা পূরণ হয় না।
এন্ড আমি 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 কৃতজ্ঞ কারণে যে এই সুযোগটা আমি পেয়েছি, এবং হয়তো আমি পেতাম না। আপনি যেটা বলেছেন যে যে কারণে হোক যে টানে হোক আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে এসে এরকম একটা মানুষ দিয়ে আমি পেয়েছি,
প্রকৃতি মনে হয় দায়িত্ব নিয়ে নিয়েছিল যে খুব কম সময়ের জন্য ভালো লাগা এবং ভালোবাসায় ভাসবে এই ক্যাথরিন, কিন্তু ভালো লাগা এবং ভালোবাসার মাত্রা এত বেশি মারাত্মক হবে, এবং তার এটি অনেকটা ভিজুয়াল হ্যালুসিনেশনের মতো, চাইলেই এক মুহূর্তের ব্যবধানে তার কাছে ফিরে যাওয়া যায় যেখানে টান ভালোবাসা এত বেশি মারাত্মক থাকে, এত বেশি গভীর থাকে। অনেক ক্ষেত্রে হয়, অনেকে বলে যে এরা মনে হয় সাইকোলজিক্যাল কোন ডিসঅর্ডার হয়েছে, আসলে কিন্তু তা না, ভালোবাসা যদি এইরকম ভাবেই জীবনের সাথে ব্লেন্ডিং হয়ে যায় তাহলে কিন্তু এই ভিজুয়াল হ্যালুসিনেশন গুলো হয়। তারেক তুমি আসো, তারেক কিন্তু সত্যি চলে আসবে আপনার এই রুমটা।
আমার মনে হয় আছে, আমার সাথে আছে, এবং অনেক সময় যখন আমাকে মানে একা থাকার জীবনে এখন আমাকে অনেক সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু মনে হয় তারেক আমার সাথে আছে, এবং তারেকের সাথে আমি মানে তার সাথেই আমি এই সিদ্ধান্তগুলো নিচ্ছি, তার মতামত আমি নিচ্ছি, এভাবে আমি শুনতে পাই, সে যেভাবে বলতো সেভাবে আমি বুঝতে পারি।
একদম মানে একদম সলিড ফিল যেটাকে, যে সে যেন পাশে আছে, যেটাকে আমরা আমাদের টিপিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি ভিজুয়াল হ্যালুসিনেশন, এটা এই লেভেলে গেলেই হতে পারে সবকিছুর সাথে যদি শেয়ারিং থেকে থাকে।
This track was downloaded from fusionbd.com.
এবং এই এই যে প্রতিকূল মানে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আসছি গত 2 বছরে, আমি অনেক ইয়ে পেয়েছি, মানে শক্তি পেয়েছি এই এই ভাবনা থেকে যে সে আছে, নাই তবু আছে।
ভিন্ন জাতির মানুষ, ভিন্ন একটি দেশ, পদে পদে এখানে কি পরিমাণ প্রতিবন্ধকতা আমরা হাড়ে হাড়ে টের পাই, আমরা খুব ভালো করে জানি। যার সাথে আপনি অভ্যস্ত না, সেখানে প্রাণতম প্রিয় সেই মানুষটাকে হারায় একার যুদ্ধ একাই লড়তে হচ্ছে, অনেক কষ্টের ভেতর দিয়ে যেতে হচ্ছে, এমন অনেক কিছু শুনতে হচ্ছে যা আপনি কল্পনাও করেননি, এমন অনেক কিছু দেখতে হচ্ছে যা আপনি স্বপ্নেও ভাবেননি। শক্তি যোগাচ্ছে তো সেই প্রেরণাদাতা তারিক। সে মানুষটা যখন হঠাৎ চলে গেল এভাবে, একদমই হঠাৎ করে, প্রথম যখন শুনলেন আপনার সেই ভালোবাসার মানুষ যাকে মেলানোর জন্য স্রষ্টা দায়িত্ব নিয়ে নিয়েছিলেন, নাহলে ক্যাথরিনকে কেনই বা 14 বছর বয়সে সাব কন্টিনেন্টে আসতে হবে, ইন্ডিয়া কাঠমান্ডু হয়ে কেন ওই সময়টাতে এত স্পষ্টভাবে ছাপ ফেলতে হবে এই কোমলমতি মেয়েটির মধ্যে? কেনই বা তার মামা এই দেশটার মুক্তির জন্য যখন আমেরিকান গভর্নমেন্ট চাচ্ছেন না, তারপরেও তাদের জন্য তদবির করে বেড়াচ্ছেন যাতে করে এই দেশটাতে এই ধরনের জেনোসাইড বন্ধ করে দেওয়া হয়, এবং সবগুলো যখন কাছ থেকে অনুভব করছেন, জানতে পারছেন, তখন নিজের অজান্তে এই ভালোবাসা তৈরি হচ্ছে এই দেশটির প্রতি। স্রষ্টায় হয়তো সাজাচ্ছেন সবকিছু, প্রকৃতি হয়তো সবকিছু রেডি করছেন যাতে করে ক্যাথরিনের সাথে তারেকের সম্মিলনে ক্যাথরিন মাসুদের সৃষ্টি হয়। আহমেদ সফা দারুণ একটি অনুঘটক চরিত্রের নাম, সে ব্রিজ তৈরি করছে। ক্যাথরিন যেভাবে বলছিলেন আহমেদ সফার কথা, ফর্ম গেটে সে পরিত্যক্ত বাড়িতে প্রথম ইন্টারাকশন, গুড়ি গুড়ি বৃষ্টি, প্রথম তার সাথে সাক্ষাৎ, অনেক প্ল্যান করে তাকে বলতে চাওয়া যে তারেক তোমার ভালোবাসা আমি সিক্ত হয়েছি, আমি তোমাকে ভালোবাসি, বারবার কাজের দোহাই দিয়ে ভিসার মেয়াদ আমি এক্সটেন্ড করছি, পক্ষান্তরে আমি 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 চাইলেও আমার মন হয়তো আমার সাথে বিট্রয় করছে, আমি দেশ থেকে যেতে চাই না, তুমি আছো, তাই তোমার বিরহ আমাকে এত বেশি ব্যাকুল করে তুলবে, যদিও জানি বিশ্বের মধ্যে সবচাইতে নামি দেশ আমার দেশ, তারপর আমি যেতে চাই না সেখানে তুমি নাই বলে। সারা রাতের অনেক প্রিপারেশন, গ্রিলের বাইরে থেকে কথা বলা যে তুমি সেই গ্রিলের মধ্যে বন্দি নাকি আমি বন্দি এখান থেকে, ফাইনালি গ্রিলটার খুলে যাওয়া, রাতের বেলায় সদ্য পার হওয়া ষোড়শী কিশোরীর মতো রাস্তায় দুজনের একসাথে হাত ধরে হাঁটা, অনেক কথা, অনেক কথা, সবচেয়ে প্রয়োজনীয় কথাটা না বলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা না বলা, তারপর এই না বলা কথাটা একদিন নিয়মের কারণেই বৈবাহিক সম্পর্কে রূপ নেয়া, তারেকের নূরপুরে নিয়ে যাওয়া, বিনিময়ে ক্যাথরিনের তার স্বপ্নের জায়গাতে নিয়ে যাওয়া, সেখানে স্বপ্নের মানুষগুলোর সাথে দারুণ একটা সম্পর্ক তৈরি করা, সবশেষে দেশে ফিরে আসা, দুইজনের একসাথে হয়ে যুদ্ধ করা এদেশের জন্য, এদেশের মানুষগুলোর জন্য, সবকিছুকে পেছনে ফেলে দিয়ে এক এক লহমায় মানুষটার চলে যাওয়া, না ফেরার দেশে। যখন প্রথম শুনলেন ক্যাথরিন, আপনার সেই ভালোবাসার মানুষ, আপনার সেই কাছের ধন যে প্রত্যেকটা জিনিসটা শেয়ার করতো আপনার সাথে, পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে সে আর এই পৃথিবীতে থাকবে না, সেটি শেয়ার করার সামান্যতম ফুরসত সে পাননি, কিভাবে নিয়েছিলেন, কেমন লেগেছিল সেই মুহূর্তটাতে?
আমি শুনলাম না, আমি আমি ছিলাম
সেই মুহূর্তটা, সেই শেয়ারিং এর কথাটাই আমি বলছি।
আমি
যখন যখন জানলেন, যখন জানলেন যে সে নাই, মারা গেছে, এই বিষয়টি যখন কনফার্ম হলেন,
আমি সাথে সাথে বুঝলাম যে সে নাই। আমি বেশি কিছু দেখতে চাইনি, তখন আমি সরে গেছি গাড়ি থেকে, এবং সেই অবস্থা তোমাকে চলে যেতে হলো, সে পথ থেকে আমাকে চলে যেতে হলো। আমরা তো জীবন যাত্রা একসঙ্গে আমরা হেঁটে চলেছিলাম সেই জায়গা পর্যন্ত, এখন মনে হয় ওই জায়গাতেই তাকে ছেড়ে আমাকে এগিয়ে যেতে হলো একা। কিন্তু আমার মানে আমার ভাবনাটা খুবই স্পষ্ট ছিল হচ্ছে আমি দেখতে চাই না, আমি বুঝতে পারি। এবং আমি যদি বেশি দেখি তাহলে সারা জীবন এটা আমাকে আমাকে ব্যথা দিবে, বেশি ব্যথা দিবে। মানে তারে কিভাবে ছিল জীবিত থাকতে এবং আমাদের একসঙ্গে যে স্বপ্নটি কাছে রাখার জন্য সেটা মাথায় রেখে আমাকে এগিয়ে চলতে হবে। কিভাবে সে মারা গেছে সেটা আমাকে পিছনে ফেলে আসতে হয়েছে, না দেখতেও আমরা চলতে পারবো না। আমরা যদি ওই জায়গায় আমরা বেশি যদি থেকে থাকি, সেই মুহূর্তের মধ্যে আমরা যদি আটকে থাকি, তাহলে আমরা সামনে আগাতে পারবো না।
অ্যাক্সিডেন্টে ঠিক আগ মুহূর্তের কোন সিকোয়েন্স কি আপনার মনে আছে? ঠিক আগ মুহূর্তে যখন জাস্ট ঘটতে যাচ্ছে এইরকম কোন মুহূর্ত?
বৃষ্টি,
বৃষ্টির সাথে কি আপনার
আমি আসলে জানলার দিকে তাকিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল, আমি বাইরে তাকাচ্ছি, তারপরে অ্যাক্সিডেন্ট ঘটে গেল সঙ্গে সঙ্গে। তো বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, বৃষ্টি দিয়ে শেষ।
অ্যাক্সিডেন্টের পর আপনার স্বাভাবিক জ্ঞান কি ছিল ওই পরিস্থিতিকে যতটুকু আপনি দেখেছেন? জাস্ট আপনি জানালা দিয়ে তাকিয়েছিলেন বললেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, তার পরবর্তী কোনো 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 স্মৃতি বা কোনো কিছু?
মানে স্বাভাবিক জ্ঞান ছিল, মানে আমি তখন বুঝতে পারি যে আমরা যারা বেঁচেছি আমাদের তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। তো আমার সাথে জালি ছিল এবং জালি আমার উল্টো দিকে বসা, তারও তো তেমন ইয়ে হয়নি অ্যাক্সিডেন্টে। আমরা প্রথমে নেমেছি গাড়ি থেকে এবং দুজন একই কথা বলল যে আমাদের তাড়াতাড়ি যেতে হবে যারা বেঁচেছে। তারপর আমি দেখলাম যে মামুন মানে খুবই মানে আহত, ঢালিয়াল মামুন শিল্পী, জালির হাজবেন্ড, তারা বুঝতে দেখে আমরা তাড়াতাড়ি ওখান থেকে চলে গেছি। মানে খুব প্র্যাকটিক্যালি মানে এরকম অবস্থায় আসলে মানে আমরা যেটা ইংরেজিতে বলি ফাইট অর ফ্লাইট, মানে এই ইনস্টিংটা কাজ করে। তো ওইভাবে আমরা বেরিয়েছি ওখান থেকে। এবং প্রথম যে গাড়িতে থামলো আরেকটা বাস, আমাদের তো একটা বাস মেরে দিল, তো আর একটা বাস আমাদের ওখান থেকে নিয়ে গেল। এবং আমি পিছনের দিকে আর একবার আমি তাকিনি, তাকাতে চাইনি।
শেষবারের মতো প্রিয়তম মানুষটাকে কোন অবস্থায় গিয়ে দেখে গেছিলেন
সেটা আমি আসলে বেশি বলতে চাই না। এটা
বন্ধুরা আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আসলে এক একজন এক এক ভাবে তার সবচাইতে কষ্টের সবচাইতে দুঃখের ব্যাপারগুলোকে উপস্থাপন করেন, কিন্তু এই মানুষটিকে তো বহুদূর যেতে হবে, কারণ তিনি যদি হেরে যান তার হাত ধরে তার এক মাসও ধারবে এবং সেই সাথে আমরাও হেরে যাব। তাই আমরা চাই না যে তার মন কোনোভাবেই নরম হোক, তার এক শক্তি হয়ে তার মাঝে থাকুক। আমরাও সেই জায়গা থেকে ফিরে আসতে চাই। তারেক মাসুদের আরেকটি গান আমরা শুনবো এবং তারপর আবার ফিরে আসছি, এবং সেই সাথে আপনাদের কমেন্টস এবং আপনাদের যেসব ফিডব্যাক, যা জানতে চান ক্যাথরিনের কাছ থেকে বা ক্যাথরিনকে যা বলতে চান সে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো এবং অবশ্যই কিছু ফোন কল রিসিভ করবো।
ইয়েস বন্ধু, আমাদেরকে টেক্সট করতে থাকুন, কমেন্ট করতে থাকুন, এবং আমি নিয়মটা জানিয়ে দিচ্ছি এবং আমাদের অফিসিয়াল অ্যাড্রেসটা আরেকবার জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4, এবং আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন 16260 সো এই মুহূর্তে যাচ্ছি একটি বিরতিতে, ফিরে আসছি একটু পরে।
অনবদ্য সৃষ্টি তারেক মাসুদের, এবং আমি অনুষ্ঠানের শুরুতে এবং মাঝেও বলেছি বন্ধু, রিজার্ভেশন থেকে এই অ্যালবামটি রিলিজ হয়েছে গত বছর ডিসেম্বর, রাইট ক্যাথরিন?
Yes.
এবং আমরা চাইব যে এটি তার স্বপ্নেরই একটি অংশ, যে মানুষটি স্বপ্ন দেখেছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে, স্পেশালি বাংলাদেশের গ্রামের মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে, যাকে বলাই হতো সিনেমার ফেরিওয়ালা, যিনি শুধু সিনেমা তৈরি করতেন না, একরকম মাথায় সিনেমা নিয়ে ফেরি করে বেড়াতেন, যাতে করে দর্শকদের খুব কাছাকাছি যাওয়া যায়, তাদের কাছ থেকে তাদের ভালোবাসা নিতেন এবং তাদের ফিডব্যাক নিয়ে, তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন করে নিজেকে উদ্দীপ্ত করে আবার আরেকটি কাজের জন্য ঝাঁপিয়ে পড়তেন। এবং বাংলাদেশের আজকের যে অবস্থা, সে অবস্থার জন্য অনেক বেশি করে তারেক মাসুদ, এই মানুষটাকে আমরা আসলে অনেক বেশি বেশি করে মিস করছি, এই কারণে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একরকম ঠুকছে, এটা বললে হয়তো বাড়িয়ে বলা হবে না। এটির পিছনে একটি বড় কারণ হচ্ছে যে আমরা অনেকে হয়তো বাংলাদেশ সিনেমাতে এখন যেটি দেখতে পাই, যে হয়তো ব্যক্তিগত ক্যারিশমা বা ব্যক্তিগত হয়তো লাভ ক্ষতির অঙ্ক নিয়ে ব্যস্ত থাকা, তার চাইতে অনেক বেশি প্রয়োজন হয়তো সিনেমা পাগল মানুষ, যে মানুষটি এইরকম ভাবে তারেক মাসুদের মতোই সিনেমা ফেরি করে বেড়াবে, আবার হল বিমুখ মানুষগুলোকে হলে ফিরে নিয়ে আসবে। কারণ সাধারণ মানুষের রিফ্লেকশন যদি সিনেমাতে না থাকে, সাধারণ মানুষকে যদি কানেক্টিভ না করতে পারে আমি সিনেমার সাথে, তারা কেনই বা হলে আসবে আর আমাদের সিনেমাকে দেখবে? সিনেমা তো অনেকটা দর্পণের মতো, আয়নার মতো, যেখানে এসে মানুষ নিজের মুখাবয়বটা দেখতে চায়, নিজের মুখের ছায়া দেখতে চায়। সেই সিনেমা আবার তৈরি হোক, সেই কারণে একটা এলিমেন্ট আমাদের যেটি মনে হয় সেই মানুষগুলোর কাছে যেতে হবে, কোনো কোনো আমার হয়তো ব্যক্তি ক্যারিশমা দিয়ে হয়তো সাময়িক একটি তুষ্টি মেটানো সম্ভব, ব্যবসায়িকভাবে সাময়িকভাবে হয়তো লাভবান হওয়া সম্ভব, কিন্তু ইন বর্ডার সেন্স বাংলাদেশের সিনেমাকে হয়তো ফিরিয়ে নিয়ে আসা সম্ভব না। এটির জন্য প্রয়োজন এই ধরনের মানুষ যারা সত্যিকার অর্থে মানুষের কাছে যাবে, সিনেমা ফেরি করে, ফেরিওয়ালার মতোই সিনেমা ফেরি করে, এবং হল বিমুখ মানুষের কথা বলবে। তবেই না আমি হলে গিয়ে আমার নিজের মুখ দেখতে পাবো, তবেই না আমি সিনেমার প্রতি আবার অনুরাগী হব, এবং সিনেমার সেই বর্ণিল সময় আবার আমাদের কাছে ফিরে আসবে। আর আরেকটি স্বপ্ন হচ্ছে আমাদের, যে স্বপ্ন তারেক দেখেছিলেন তার গানের মাঝ দিয়ে, তার লেখনী দিয়ে, সেইটি আমার মনে হয় যে পরপার থেকে উনি দেখুন। আমরাও বলতে চাই যে তারেক মাসুদ, আপনার কাছে আমাদের অনেক দায় অনেক ঋণী, সেই ঋণ শুধরানোর একটা সুযোগ আমরা নিচ্ছি। এই ট্রিবিউটটা আপনার কাছে আমরা পৌঁছে দিচ্ছি এইভাবে যে আপনি যে গান লিখেছেন, যে গান লেজার ভিশনের ব্যানারে বের হয়েছে গত ডিসেম্বরে, আমরা সেই সিডি অবশ্যই সংগ্রহ রাখতে চাই, অন্তত সুভেনির হিসেবে তারেক মাসুদের পক্ষ থেকে আমাদের কাছে আমরা রাখতে চাই। আমার কাছে, আমি অলরেডি একটা নিয়েছি ক্যাথরিনের কাছ থেকে, এটা আমাদের নিজেদের কাছে আমরা রাখতে চাই, যাতে করে না ফেরার দেশ থেকে তারেক মাসুদ দেখে তৃপ্ত হতে পারেন, খুশি হতে পারেন যে তার যে স্বপ্ন ছিল এই তার লেখনী এই গানগুলো নিয়ে সে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, এবং তিনি সবকিছু সৃষ্টি চাইতেন যে মানুষের কাছে পৌঁছলো কিনা, এবং তিনি যেন উপর থেকে নিশ্চিত হতে পারেন যে হ্যাঁ আমাদের কাছে পৌঁছেছে সেগুলো। আমরা এখন কিছু টেক্সট নিব, তারপর আবার কিছু ফোন কল নিব, দেন আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করে নিয়ে আসব।
ওকে, অনেক বন্ধুই আছে কানেক্টেড আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে এবং অবশ্যই এসএমএস এর মাধ্যমে। হাসান আল মাহমুদ আছেন, লিখেছেন ক্যাথরিন মাসুদ তারেক মাসুদ স্যারের অসমাপ্ত কাজগুলো নিয়ে কাজ করবেন, এটাই উনি প্রত্যাশা করছেন। শহীদ তুহিন যুক্ত আছেন, লিখেছেন যে আমরা দোয়া করি আপনি অনেক কিছু করেন এই দেশের জন্য। ফারজানা করিম যুক্ত আছেন, লিখেছেন যে ক্যাথরিন মাসুদের কথা শুনতে খুব ভালো লাগছে, উনাকে সম্মান এবং শ্রদ্ধা জানাই, সব সময় ভালো থাকুন। আছেন আমাদের সাথে মনোয়ারুল ইসলাম, লিখেছেন মানুষের জীবনে কিছু কিছু সময় এমন জায়গায় থেমে যায় সত্যি তা মেনে নেওয়া অনেক কঠিন হয়ে যায়। ইমরান আহমেদ আছেন, লিখেছেন যে তারেক মাসুদকে আল্লাহ বেহেস্ত নসিব করুন, এই প্রত্যাশা করছি। এবং আছেন জান্নাত রুবায়েত, লিখেছেন অনেক কষ্ট লাগছে ক্যাথরিন মাসুদের কথাগুলো শুনে লাস্টের দিকের। অ্যান্ড শাকিল ইসলাম বললে, লিখেছেন যে সত্যি ওনার কথা শুনতে অনেক ভালো লাগছে, এটাকেই বলে রিয়েল লাভ। এবং মোহাম্মদ মামুন রেজা আছেন, লিখেছেন গুরু এই স্টোরিটা শুনে আজ আমার ভিতরে নতুন একটি অভিজ্ঞতা সৃষ্টি হলো। এবং মোহাম্মদ শামিম রিয়াদ লিখেছেন সত্যি জীবনের বাকি অংশটা ভালোবাসা দিয়ে সাজাবো বাংলাদেশকে। মাহবুব আলম লিখেছেন যে মেঘলাপু আমরা অনেক স্টাফ মিলে প্রাণ কোম্পানিতে বসে, মানে প্রাণের অফিসে বসে আমাদের কথা শুনছেন এবং ক্যাথরিন মাসুদের ছবি দেখছেন।
অনেক ধন্যবাদ আপনাদেরকে, কারণ প্রাণ আপ হচ্ছে আমাদের প্রাউড স্পন্সর গ্রুপ, যারা সুযোগ করে দেয়। আসলে স্পন্সরদের একটা বিশাল ভূমিকা থাকে এই অনুষ্ঠানটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য, সেজন্য সবাইকে ধন্যবাদ, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে সবসময় যুক্ত থাকে।
রাইট, এন্ড জসীমউদ্দিনও আছেন এই মুহূর্তে, লিখেছেন ঢাকা এফএম তোমাকে ধন্যবাদ, বিকজ এই রকম একজনকে আমাদের সামনে আনার জন্য। শরীফ ইসলাম লিখেছেন ভালোবাসা এমনই হওয়া দরকার। আছেন আবিল, লিখেছেন ক্যাথরিন মাসুদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এবং মেহেদি হাসানও যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং আরো অনেক বন্ধু আছেন। আছেন মিজান, হজরত আলী লিখেছেন আমাদের সাথে যুক্ত আছেন গাজীপুর থেকে। সুমনও যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে মাসুদ করিম। এবং আছেন তনুশ্রী, উনি কিশোরগঞ্জ থেকে। মুনিয়াও যুক্ত হয়েছে কল্যাণপুর থেকে। এবং বন্ধু, আপনাকে জানাচ্ছি কিভাবে আপনি কানেক্টেড হবেন এই মুহূর্তে আমাদের সাথে। আপনি আমাদের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজে যেতে পারেন এবং তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলে সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। আর
এভাবে আমরা ফাঁকে ফাঁকে কমেন্টস পড়তে থাকবো মেঘলা, কিন্তু একটা ফোন কল
রাইট, একটা ফোন কল আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি সাভার থেকে রাফিং বলছিলাম গুরু।
জি, আজকে আমাদের অতিথি বন্ধু ক্যাথরিন মাসুদ, আপনার পক্ষ থেকে যদি কিছু বলতে
চান। হ্যাঁ, ওনাকে আমার অনেক কিছু বলার আছে। তো ক্যাথরিন আপুকে আমি এটাই বলতে চাচ্ছি যে আপু, যে ব্যক্তি চলে গেছে তাকে নিয়ে এখন আর দেবে কি হবে? এখন ওনার শেষ যে সমাপ্ত যে কাজগুলো ছিল, তো তুমি সেগুলো শেষ করো। আমার কথা হচ্ছে যে উনি আজকে চলে গেছে, সে বলতেছে হয়তো পরপর থেকে এরকম বলতেছে যে দেখো আমি তো চলে আসছি, তো আমার যে অসমাপ্ত যে কাজগুলো আছে এটাও তুমি শেষ করো। এটা হচ্ছে একরকম ধরনের একটা কথা। আরেকটা হচ্ছে দোয়া করি সে যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে, যতদূর সে যাবার আগ্রহী আছে বা হবেন।
আপনাকে
ধন্যবাদ। একটা কথা শুধু, একটি প্রসঙ্গ বারবার আসছে ক্যাথরিন, উত্তরটা নিয়ে নি, সেটি হচ্ছে অসমাপ্ত কাজ। ক্যাথরিন এবং আপনি সহ আমরা জানি যে আমরা সবাই মিলে সাথে থাকবো আমাদের পুত্রবধূ, গোটা বাংলাদেশের পুত্রবধূ, মানে পুত্রবধূ চাইতে আমাদের মেয়ে হয়ে গেছে আসলে, গোটা দেশের পুত্রবধূ দিয়ে শুরু অ্যাকচুয়ালি, নূরপুরের না শুধু পুত্রবধূ কিন্তু গোটা বাংলাদেশের, সবাই মিলে এই মানুষটির পাশে থাকতে হবে। কিন্তু সেটি যে দায় বা যে ঋণে আমাদেরকে জড়িয়ে গেছেন তারেক মাসুদ, সেই ঋণ শুধরানোর একটা সুযোগ মনে হয় তৈরি হবে যদি তার সমস্ত কীর্তির সাথে আমরা থেকে সমস্ত কাজের মধ্যে থাকি এবং তাকে আমরা সাহায্য করি সমস্ত দিক দিয়ে তারেক মাসুদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবার জন্য। তাইতো ক্যাথরিন?
অবশ্যই, আসলে মানে সেই 13 আগস্ট 2011 সালে সেই মুহূর্তে আমার একটা উপলব্ধি হলো যে আর কিছু না হোক আমার বাকি জীবন যা আছে, আমার প্রথম দায়িত্ব হচ্ছে এই অসমাপ্ত কাজগুলি, এগুলো শেষ করে নেওয়া। এগুলো তারেকেরই কাজ, আমার নিজেরই কাজ, দুইজনেরই একসঙ্গে যে কাজগুলো করছিলাম সেগুলো। এবং এখানে আমি দুই একদিনের ভিতরে আমি লিস্টিং শুরু করেছিলাম। আমার মা তখন চলে আসছে আমেরিকা থেকে, সে বলছে যে তুমি কি করছো, তারেক তো মারা গেছে দুই দিন আগে, অলরেডি তুমি একটা লিস্টিং শুরু করছো, তালিকা হচ্ছে যে কি কি কাজ আছে তোমার সামনে, কি করতে হবে। বলছে যে না, আমার কোনো কোনো উপায় নেই, আমাকে করতে হবে এটা। তারেক চাইতো সারাক্ষণ এটা আমি ভাবতে থাকি, তার কি ছাওয়াটা, তার কি ইচ্ছা, কি স্বপ্ন, সেগুলো যেভাবে হোক পূরণ করতে হয়। এবং কয়েক মাসের ভিতরে আমি একটা ট্রাস্ট স্থাপন করেছি, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, যেটার আন্ডারে আসলে এই গত 2 বছর ধরে আমরা কাজ করছি। এবং আমি একা নয়, আমার পাশে অনেক মানুষ আছে, আমি অনেক বন্ধু মানুষ আমি পেয়েছি এই কঠিন সময়ের মধ্যে, যারা যাদের মানে সাপোর্ট ছাড়া, মোরাল সাপোর্ট ছাড়া, সাহায্য ছাড়া আমি দাঁড়াতে পারতাম না। এবং এ পর্যন্ত যতগুলো কাজ করেছি, দুইটা বই বেরিয়েছে, একটা তারেকের চলচ্চিত্র নিয়ে লেখার একটা সংকলন চলচ্চিত্র যাত্রা নামে, আর একটা বই তার জীবন নিয়ে, তারেক মাসুদ জীবন ও স্বপ্ন নামে একটা বই বেরিয়েছে। তার ছাড়া তো আমাদের আগে ছবিগুলো যেগুলো আসলে মার্কেটে ছিল না এতদিন, সেগুলো আমি বের করেছিলাম এবং এখনো কয়েকটা বাকি আছে। তারেকের প্রথম ছবি যেমন আদম সুরত এস এম সুলতানকে নিয়ে, যেটা আসলে
যে ডকুমেন্টারি, যেটা কিন্তু পেছনে অনেক ঘটনা জড়িয়ে আছে,
অনেক ঘটনা জড়িয়ে আছে, তো সেটা আমি এই সামনে 2 মাসের মধ্যে আমি এটা বের করবো। এটার সাথে অনেক জিনিস যাচ্ছে। ইনফ্যাক্ট আমি তারেকের সাক্ষাৎকার আমি নিয়েছিলাম এই যে এই ছবির 7 বছর ধরে, যে এই ছবির যে নির্মাণের নেপথ্য গল্প সেইগুলো আমি নিয়েছি তারেকের কাছ থেকে, তার মুখ থেকে।
আমরা হয়তো একটা জিনিস করতে পারবো যে ক্যাথরিনের কাছ থেকে ইনফরমেশন গুলো আমরা পেলেই আমাদের বন্ধুদেরকে আপডেট করতে পারবো যে না, ক্যাথরিন এখন এই কাজটি করছে, এখন এই কাজটি হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে আমরা আপডেট করার চেষ্টা করব, যদি ক্যাথরিনের নতুন কোন কর্ম, যেটি তারেক মাসুদ স্বপ্ন দেখে গেছেন তেমন কোন কর্ম যদি সামনে আপকামিং কোন ব্যাপার থাকে, সেগুলো আপনাদের
কাজগুলি আছে, প্রোডাকশন গুলি আছে, কাগজের ফুল তো অবশ্যই একটা বড় কাজ, কিন্তু তার ছাড়া আরো অনেক ছোট ফুলও আছে,
সে ব্যাপারগুলো আপনাদেরকে আমরা আপডেট করব। ক্যাথরিনের মাসুদের কাছ থেকে আমরা জানতে পারলে অবশ্যই আমাদের ভালোবাসা বাংলাদেশের বন্ধুদেরকে জানাবো,
আমি জানাবো আপনাদেরকে অবশ্যই।
আমরা আরেকটি ফোন কলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
জি, আমি ফয়সাল লাল, ঢাকা লালবাগ থেকে, ফয়সাল আহমদ রানা।
জি রানা বলুন।
হ্যাঁ, আমি বলছি যে যে ক্যাটরিনার কথাটা শুনলাম, তার কথাটা অনেকই শুনে অনেক কষ্ট লাগলো। তার যে কাজগুলো আছে আশা করি সেই কাজগুলো সে সম্পন্ন করবে।
রানা, আপনাকে একটা অনুরোধ করি, এটা ক্যাথরিনের স্বপ্ন এবং বাস্তবায়ন না হওয়া স্বপ্ন ছিল তারেক মাসুদের, সেটি হচ্ছে তার লেখা গান, যে বাজারে যেটি পাওয়া যাচ্ছে তারেক মাসুদের গান নামে, যদি সম্ভব হয় সংগ্রহ করবেন এবং শুনবেন। এবং সুভেনির হিসাবে হলেও তারেক মাসুদের পক্ষ থেকে এটা আপনার সংগ্রহে রাখবেন, আমরা যেমন রাখার চেষ্টা করছি।
হ্যাঁ আমি দোয়া করি যে আপনি কাজ চালিয়ে যাবেন, আপনার কোন সমস্যা নাই, আমরা আপনার আমরা সবে আপনার সাথে আছি।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনাদের দোয়াতে আমি এগিয়ে চলছি।
জি অনেক ধন্যবাদ। আমরা লাস্ট আরেকটি ফোন কল নিব, এর ফাঁকে মেঘলা কিছু টেক্সট।
This track was downloaded from fusionbd.com.
রাইট, সবসময়ের মতো বন্ধুরা সাথে আছেন এবং রেসপন্স করছেন আমাদেরকে। আছেন রায়হানা দীপ্তি, লিখেছেন আই লাভ ইউ সো মাচ ক্যাথরিন আপু, অ্যান্ড মিঠুন নরসিংদী থেকে লিখেছেন সত্যি উনাকে শ্রদ্ধা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না, সাথে তারেক মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি। সারওয়ার আলম বিসর্গ আছেন আমাদের সাথে, লিখেছেন বলার কোনো ভাষা নেই, কতবার কেঁদেছি মুক্তির গান দেখে হিসেব করে বলতে পারবো না, যতটা না কেঁদেছি ছবিটি দেখে তার চেয়েও বেশি কেঁদেছি ওনাদের সাক্ষাৎকার দেখে যে ওনারা ছবিটি কিভাবে নির্মাণ করেছেন। আছেন আনাস বিল্লা, লিখেছেন তারেক মাসুদের জন্য দোয়া। জাভেদ আল শান্ত লিখেছেন থ্যাংকস ফর সাচ ওয়ান্ডারফুল শো, থ্যাংকস গুরু এতেশ্রাম অ্যান্ড মেঘলাপু এবং থ্যাংকস টু এভরিওয়ান।
দ্য লাস্ট ফোন কল, তার আগে আর কয়েকটা টেক্সট আমরা নিই।
রাইসুল ইসলাম আছেন আমাদের সাথে, লিখেছেন ক্যাথরিন মাসুদ ইউ আর দ্য গ্রেট এক্সাম্পল অফ লাভ, অ্যান্ড মুসা আল মাহমুদ যুক্ত হয়েছেন, লিখেছেন যে ক্যাথরিন মাসুদ তুমি তারেক মাসুদের কাজগুলি এগিয়ে নিয়ে যাবে এটা আমাদের আশা, তোমার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। এবং এস মাসুম মিয়া আছেন, লিখেছেন গুরু ক্যাথরিন আপুর কথা আমি খুব মনোযোগ সহকারে শুনছি, খুবই ভালো লাগছে। এবং আছেন রাহুল, লিখেছেন যে অসাম ক্যাথরিন মাসুদ। ওকে ওকে, আমরা একটা ফোন কলে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। লাইনটা কি ডিসকানেক্ট হয়ে গেছে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমরা টেক্সট নিতে থাকি, লাইনটা পাচ্ছে না।
ওকে, মিজানুর রহমান আছেন আমাদের সাথে, লিখেছেন যে আজুনার বার্থডে, এবং উনি লিখেছেন যে আমার মনে হয় এই প্রোগ্রামটি এই ইয়ারের বেস্ট বার্থডে গিফট ওনার জন্য।
হ্যাপি বার্থডে,
হ্যাপি বার্থডে।
ওকে, আছেন প্রবল, লিখেছেন ক্যাথরিন মাসুদের কথা শুনে তাদেরকে আদর্শ ভেবে প্রেম করার ইচ্ছে হচ্ছে, তারেক মাসুদকে খুবই মনে পড়ছে। এবং মিরাজ আছেন ফরিদপুর থেকে, লিখেছেন ক্যাথরিন আপু আমি আপনাকে কি বলে শ্রদ্ধা করব।
দ্য লাস্ট ফোন কল, হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন?
রেজাউল করিম, রেজাউল করিম বলছি গুরু, সহযোগিতা থেকে।
ও, সহযোগিতা থেকে রেজাউল করিম, এরা একটা চ্যারিটেবল অ্যাক্টিভিটিজের সাথে। জি ভালো আছি ক্যাথরিন, এরা চ্যারিটেবল অ্যাক্টিভিটিজের সাথে আছে।
আসলে বলার মতো কিছু নাই ক্যাথরিন আপুকে, এটা বলবো যে আপনি যতদূর যাচ্ছেন যতটুকু আগাচ্ছেন, হয়তো বা আপনার ভালোবাসা অথবা আপনার মানবতা যেখান থেকে বলেন আপনি আপনার জায়গা থেকে করতেছেন, অ্যান্ড আমরা সবসময় আপনার পাশে আছি। আর প্রাউডলি বলতে পারি যে আমিও মাসুদ স্যারের একজন ফ্যান। গত বছর 16 ডিসেম্বরে যে মুক্তির গান চলচ্চিত্র ছিল সেটা আমি আমার এলাকাতে উন্মুক্ত ভাবে প্রদর্শন করেছি আমার সহযোগিতা ফাউন্ডেশন থেকে।
খুবই ভালো। এবং এবং ইয়ে
দোয়া করি,
রেজাউল একটু লাইনে থাকবেন, আপনি একটু লাইনে থাকবেন। চ্যারিটেবল কিছু অ্যাক্টিভিটিস এবং যেগুলোর সাথে অনেক বেশি কানেক্টেড আমাদের এই ভালোবাসার বাংলাদেশের প্রোগ্রামের সাথে, তাদের একটা গ্রুপ হচ্ছে এইটা সহযোগিতা। এবং আমার মনে হয় এরা তরুণ প্রজন্ম এত বেশি এখন অ্যাডভান্সড এসব ব্যাপারগুলোতে, এরা যদি সত্যিকার নেতৃত্বে জায়গাটা নিয়ে নেয় ক্যাথরিন, তাহলে আপনার জন্য মনে হয় কাজগুলো আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। ক্যাথরিনের কিন্তু আপকামিং যেসব অ্যাক্টিভিটিস গুলো আছে সে ব্যাপারে কিন্তু দারুণ ভাবে ক্যাম্পেইন করতে হবে রেজাউল।
ক্যাথরিন ম্যাম, যদি আপনি মনে করেন যে আপনার কোন রকম সাহায্য দরকার, সহযোগিতা সবসময় আপনার পাশে আছে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে কিন্তু তারেকের স্বপ্ন পূরণ হবে মানে আপনাদের কাজের মধ্যে, কারণ আপনাদের নিয়ে তরুণ প্রজন্ম নিয়ে তারেক অনেক বড় বড় স্বপ্ন দেখত।
আমার কাছে এখনো সেই মুক্তির গান ছবিটা আছে, যেটা আমি যখন ওটা পাবলিশ করি, যখন পাবলিক ফিগারে শো করি, তখন আমার কিন্তু আমি একটু এডিট করে শো করি, সেখানে আমার পুরোটাই লেখা ছিল যে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত মুক্তির গান।
অনেক ভালো থাকবেন রেজাউল, আমরা বিদায় নিচ্ছি। জি একদম শেষ প্রান্ত,
আপনাকে অনেক ধন্যবাদ গুরু। এরকম একটা আসলে প্রোগ্রাম আপনি আগে যেখান থেকে আসছেন সেটা বাদ, এখন যেখানে আছেন, আসলে আপনি ছাড়া অনেক কিছু অসম্ভব। আপনি আছেন বিদে আজকে অনেক কিছু সম্ভব হচ্ছে বাংলাদেশে, অনেক তরুণরা অনেক ভালো কাজে আগে আসতেছে,
অনেক ধন্যবাদ।
আমার দিক থেকে আমি ধন্যবাদ দিই আপনাকে, ছোট বলবো না, এটা আসলে আমাদের মানবতার দিক থেকে সবারই করা উচিত।
আশা
করি বাংলাদেশের সব নাগরিকরাই
আমি একটা কথাই বুঝি, একটি বিষয় খুব ভালোভাবে বুঝেছি, সেটি হচ্ছে যে ভালো শিল্পী হতে গেলে, ভালো একজন দেশপ্রেমিক হতে গেলে, ভালো একজন প্রফেশনাল হতে গেলে সবচেয়ে বড় বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে মনের মধ্যে অনেক ভালোবাসা ধরে রাখা। এবং ভালোবাসার সূতিকাগার যেটা আপনার সংসার, আপনার আপনার জীবন, আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী, সেখানে অনেক বেশি নার্সিং হওয়া উচিত। এটা এটা যদি অভ্যাসে পরিণত হয় পরস্পরকে ভালোবেসে, এটা যদি একটি একটি কালচারে রূপ নিতে পারে, তবেই তাদের হাত ধরে অনেক বড় বড় মহৎ কর্ম সম্পাদন করা সম্ভব। তবেই সম্ভব একজন মানুষ তাকে ভালোবাসবে, ভালোবেসে একজন ভিন দেশের ভিন ভাষা ভাষায় কথা বলা একজন মানুষ এই দেশটাতে এসে কথা বলবে, এইভাবে এই দেশটাকে আপন করে নেবে। এবং এই শিক্ষাটা অনেক দারুণভাবে আলোড়ন তুলেছে আমার বিশ্বাস এই নতুন প্রজন্মে যারা এখন আমাদের সাথে সংযুক্ত আছেন, এই অনুষ্ঠানটি শুনছেন, যে এই মানুষটি তার ছোটবেলার স্মৃতি বিজড়িত সমস্ত জায়গাকে ছেড়ে এবং সেই দেশটাকে ছেড়ে, সেই প্রেক্ষাপটটাকে ছেড়ে এসেছে যে দেশটি গোটা বিশ্বে ডমিনেট করে, এমন একটি পিছিয়ে পড়া তৃতীয় বিশ্বের অনুন্নত একটি দেশে শুধুমাত্র কাউকে ভালোবেসেছিল বলে। কাউকে ভালোবাসলে তার ওনারশিপটা মনে হয় এভাবেই নিতে হয় ক্যাথরিন। যদি আপনার মতো মানুষের তৈরি হওয়া কি পৃথিবীতে বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে অবাক হই, অবুঝের মতো প্রশ্ন করতে মন চায়, স্রষ্টা কি এ ধরনের প্রোডাকশন বন্ধ করে দিলেন, কেন জানি খুব কম দেখছি। আপনি যেমন বলছিলেন যে আমেরিকা অনেক বেশি রিজিড, অনেক বেশি স্পেস আসলে সে অর্থে পাওয়া যায় না, মানুষ এত বেশি যান্ত্রিক, এত বেশি ট্রিপিক্যাল লাইফের মধ্যে দিয়ে চলছে, তেমনই কি হয়ে যাচ্ছে আমাদেরও বাংলাদেশ। আমরা কোনোভাবে সেই দেশটাকে বাংলাদেশ কোনো রকম জায়গায় দেখতে চাই না। শুরুতে যে ঐশীর কথা বলে শুরু করেছিলাম, কোনোভাবে এ ধরনের ঘটনার আরেকটি সাক্ষী বাংলাদেশ হোক, এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের সমাজের জন্য কত বড় যে একটা চপাটাঘাত, এটা বলে বোঝাতে পারবো না। এদেশ সে দেশ যেখানে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন একসাথে হাত ধরাধরি করে চলে। এটি সেই দেশ যেখানে বাবা মার কথা বললে আমাদের চোখে এক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে চোখের কোনায় ভালোবাসার পানি চলে আসে। সেই বাবা মাকে খুন করার উপলক্ষ আমি হতে পারি সন্তান হিসাবে। এই ঘটনার দ্বিতীয় কোন মানে উপাখ্যান আমাদের এই পৃথিবীতে, আমাদের এই দেশে যেন দেখতে না হয়। এটি যদি সত্যি আমরা দেখতে না চাই, তাহলে আমাদের এই ভালোবাসার সম্পর্কগুলোকে আরো বেশি করে আলোচনায় নিয়ে আসতে হবে, এই ভালোবাসার এই সংস্কৃতিকে দারুণভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সে কারণে ক্যাথরিনের আজকে আসা, যে ক্যাথরিন তার জীবনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, মুখে বলে না জীবন দিয়ে দেখিয়েছেন, যে একটা মানুষের জন্য ভালোবাসতে গেলে, একটা মানুষের হতে গেলে কিভাবে তার সমস্ত কিছুর ওনারশিপ নিতে হয়। আজ প্রায় 2 বছর হতে চলল তার পৃথিবীর সবচেয়ে প্রিয়তম মানুষটির চলে যাওয়া, তারপরেও তার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে, তার দেশটাকে নিজের দেশ মনে করে, তার ভাষাকে নিজের ভাষা মনে করে, পেছনে থাকা সমস্ত সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে দিয়ে তার জন্য বেঁচে চলেছেন, তার জন্যই নিঃশ্বাস নিচ্ছেন, তার জন্যই পৃথিবীতে তার অস্তিত্ব বিরাজমান। এখনো আজকে তারিখে বলা যায় তারেক না থাকলে ক্যাথরিন পৃথিবীতে একেবারেই নশ্বর। তারেক যখন থাকে তখন ক্যাথরিন অবশ্যই এমন একটি সত্তা যে অবিনশ্বর, যার কোনো ক্ষয় নাই, যার কোনো ধ্বংস নাই। ভালো থাকুন ক্যাথরিন। আমি জানি না কি ভাষায় বললে, কেমন করে বললে আপনাকে সম্মান জানানো হবে। জীবনে যদি আমি পথের বাঁকে ব্যক্তিগতভাবে কোনোদিন ভালোবাসার অভাব বোধ করি, আপনার চেহারাটা আমি ভালো করে দেখে রাখলাম, মনের মধ্যে এই চেহারাটাকে কল্পনা করে আবার ভালোবাসার জন্য আগ্রহী হব আমার জীবন সঙ্গীকে। ভালোবাসুক বাংলাদেশ।
থ্যাংক ইউ গুরু, এবং আপনাদের সবাই ভালোবাসাতে আমি ভালোই আছি এবং আমি এগিয়ে চলতে থাকব।
বিদায় নিচ্ছে বন্ধু, সামনের সপ্তাহে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই ভালো থাকুন। আমরা তারেক মাসুদের আরেকটি গান শুনবো, শুনতে শুনতে বাড়ি চলে যাব, এবং অবশ্যই তারেক মাসুদের এই অ্যালবামটি সঙ্গে রাখার চেষ্টা করব, এটি তার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। ভালো থাকবেন সবাই।
সবাই বিদায় নিয়ে চলে গেল এবং অনেকটা সময় আমরা অতিক্রান্ত করে চলে এসেছি। সময় এখন ঘড়িতে 1:41। আমিও বিদায় নিব। আর যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন এসএমএস এর মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে, এবং যারা কোনোভাবেই কানেক্টেড ছিলেন না, শুধুই আমাদেরকে শুনেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং চলে যাচ্ছি, চলে গেলেও ঢাকা এফএম 90.4/24/7 আছে বন্ধু শুধু আপনারই সাথে। সো আপনি যখন খুশি তখন আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটিতে এসে লাইক করতে পারেন। সো সেক্ষেত্রে আমি আপনাকে আরো একবার অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/ঢাকা FM 90.4। এই পেজটিতে এসে আপনি লাইক করবেন এবং এই পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলে সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং এটা যে রিয়েল পেজ সেটা আপনি বুঝবেন যে লাইকিং এর পরিমাণ 1,33,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো আপনি যখন তখন এই পেজটিতে এসে লাইক দিতে পারেন। আর কথা শুনছিলাম আমরা ক্যাথরিন মাসুদের, সত্যি সত্যি শিল্পের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য যোগ্য সহধর্মিনী পেয়েছিলেন তারেক মাসুদ। এবং সব বন্ধু এত সুন্দরভাবে কানেক্টেড হয়েছিলেন আমাদের আজকের এই প্রোগ্রামটির সাথে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আর বন্ধু চলে তো যাবই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। তবে চলে যাবার আগে আবারও একই ইনফরমেশনটা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হলো বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। আর আপনি তো আমাদেরকে ভিজিট করতেই পারেন আমাদের ফ্যান পেজে। এবং বন্ধু যেসব বন্ধুরা আসতে চান আমাদের এই প্রোগ্রামে, আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে চান তার জীবনের কথা, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দিতে পারেন 16260 এই নম্বরটিতে। এবং ইচ্ছে করলে আপনি আমাদের ঢাকা এফএম এর অফিসে এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন প্রাণা ভালোবাসার বাংলাদেশের টিমের সাথে। সো আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার 15th floor গুলশান 1। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের এপিসোডগুলো মিস করেন, অনেকে জানতে চান যে কিভাবে আমাদের এই প্রোগ্রামগুলো পরবর্তীতে শুনতে পাবেন, সো তাদেরকে বলছি আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করে রাখা আছে। আপনি যখন তখন সেই প্রোগ্রামগুলো, আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রামগুলো ডাউনলোড করে শুনতে পারবেন। এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। এবং আরও একটা ইনফরমেশন দিতে চাই বন্ধু, আগামী 26 অগস্ট সোমবার মাদার টেরিজার 103তম জন্মবার্ষিকী। এবং সবাই জানেন এবং চেনেন এই নামটির সাথে, এই ব্যক্তিত্বটার সাথে। এবং মাদার টেরিজা ছিলেন একজন আলবেনিয়ান বংশোদ্ভূত ক্যাথলিক সন্ন্যাসিনী, এবং সুদীর্ঘ 45 বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যু পথযাত্রী মানুষের সেবা করেছেন। এবং 1979 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মাদার টেরিজা। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করছি। আর বন্ধু চলে যাব, গুরু এতেশাম যেটা বলছিলেন যে যেতে যেতে আমরা তারেক মাসুদের একটি গান প্লে করব এবং শুনতে শুনতে বাসায় যাব। সেই গানটি একটু আগে আমি প্লে করেছিলাম, পাখিটা বন্দি আছে, ওটা আবারও প্লে করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা।
This track was downloaded from FusionBD.com.